8, 9, 2.
ABC Radio.
Power money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
দর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বৃহস্পতিবারের রাত 12:00, সবাইকে আরো একবার আমন্ত্রণ ডরের 86তম পর্বে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে পহেলা বৈশাখের দিনের শেষ আমরা বলতে পারি, তবে পহেলা বৈশাখের রেশ কিছুটা এখনো আছে। যারা বিশেষ করে ঢাকা শহরে রমনা উদ্যান, ধানমন্ডি এরিয়ার রবীন্দ্র সরোবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সারাদিন রোদে পুড়ে ঘুরে আত্মীয় স্বজন নিয়ে মজা করে এই মুহূর্তে ক্লান্ত হয়ে আমাদের ডরে কান পেতেছেন, তাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম সুমন ও লোবানকে নিয়ে আজকে ডরের যাত্রা শুরু হচ্ছে। চারজন বন্ধুকে নিয়ে গত সপ্তাহে ঢাকার একটি বিশেষ জায়গায়, একটি বিশেষ হন্টেড প্লেসে আমরা ধারণ করেছি ডরের 86তম পর্ব। আমাদের সঙ্গে আছে ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক। আমরা শুরু করছি ডরের 86তম পর্ব এবং প্রথমে সুমনের সেই জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, তারপর আমরা ধীরে ধীরে মূল গল্পে প্রবেশ করব।
অনেকদিন পর বেশ ভালো একটা চা খেলাম। এই জার্নিটা শুরুতে আমার এই এক কাপ চা বেশ দরকার ছিল। তো রেহানের সাথে চলতে হয়, যদি অনেক সময় ওকে চা খাওয়াতে হয়েছে। সবাই তো জানেন নিশ্চয়ই ও একটু টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কি প্রকৃতি, এটা না হয় নাই বললাম। তবে রেহান নিশ্চিত ওকে মিস করবে। রেহান তুই মিস করছিস, চাটা খুবই ভালো হয়েছে এবং এমন একটা চা খেয়ে আজকের ছোটোখাটো জার্নিটা আমি শুরু করছি, এটা একটা দুর্দান্ত ব্যাপার। তুই মিস করেছিস। যে চাটা বানিয়েছে তার নাম হচ্ছে রাসেল, রাসেলকে অনেক ধন্যবাদ। তো এখান থেকে আজকে আমাদের জার্নি শুরু করব। আর ঠিক এই মুহূর্তে আমরা শাহবাগ এলাকার আশেপাশেই আছি এবং এখান থেকে আমরা যাব এমন একটা জায়গায়। ঢাকা শহরের মানুষজন অনেক সময় রিল্যাক্স হওয়ার জন্য এই জায়গাটাতে যায়। আমরা জানি না কতটুকু রিল্যাক্স হতে পারবো, তবে এমন কিছু ঘটনা আপনারা শুনবেন আজকে, আপনারা কিন্তু অনেকটা আড়ষ্ট হয়ে যেতে পারেন ভয়ে। তবে আপাতত ভয়ের কথা বাদ দিয়ে চা খেতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমি রওনা দিচ্ছি আমাদের সেই স্পটে, কারণ আজকে রেহান নেই, আজকে আমাকে একাই যেতে হবে। আশা করি আমাদের জার্নিটা খারাপ হবে না আপনাদের সাথে। ওকে, এই হচ্ছে সেই বাড়ি। আমার সংক্ষিপ্ত জার্নি শেষে ঠিক এই মুহূর্তে আমি সেই বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছি এবং হয়তো কিছুটা কোলাহল আপনারা এখনো শুনতে পাচ্ছেন, কারণ যেই এলাকায় বাড়িটা এই এলাকাতে এখনো কিছুটা মানুষের আনাগোনা হাক ডাক রয়েছে এখনো। যাই হোক, চলুন আমরা ভেতরের দিকে ঢুকি। এই মুহূর্তে বাড়ির একদম নিচ তলায় আছে, সিঁড়ির সামনে উঠতে হবে প্রায় 5 তলা। আগেই বলেছি আজকে আমি একাই জার্নি করছি। রেহান আজকে একটা বিশেষ কারণবশত আমার সঙ্গে জার্নিতে যোগ দিতে পারেনি। তো চলুন এক এক করে আমরা এই সিঁড়ি পার হয়ে ঠিক 5 তলায় আমাদেরকে পৌঁছাতে হবে এবং সিঁড়িগুলোও কিছুটা সরু ধরনের এবং দর টিম আই হোক যে বেশ ভালোভাবেই পৌঁছেছে। এই সিঁড়ি এক এক করে যেখানটাতে শেষ হয়েছে ঠিক সিঁড়ি বরাবরই একটা রুম রয়েছে। এই রুম এবং সেই সাথে এই পুরো বিল্ডিংকে ঘিরেই বেশ কিছু ঘটনা আছে, যেই ঘটনাগুলো আমরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছি। আমরা খুব কষ্টে অ্যারেঞ্জ করেছি এই বাসাটার সন্ধান। আমরা খুব কষ্টে অ্যারেঞ্জ করলেও আশা করি বেশ আনন্দে এই বাসার ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর সেই সাথে আজকে তো অতিথি যারা, তারা তো অপেক্ষাই করছে, তাদের ঘটনা তো শুনতেই পাবেন। হয়তো আমার কথায় একটু বুঝতে অনেকের হয়তো সমস্যা হতেও পারে, কারণ সিঁড়ি দিয়ে হাঁটছি এক এক করে আর কথা বলছি। আর মাত্র কটা সিঁড়ি, এরপরেই হচ্ছে সেই রুম যেখান থেকে আজকের মূল জার্নিটা শুরু হবে। তো শুনতে থাকুন আজকের ডর, এবং এই বাসা সম্পর্কে বিস্তারিত আমরা ডরের শেষ অংশে পুরো বাসার ঘটনাটা তুলে ধরব। যেমনটা কথা দিয়েছিলাম আপনাদের সাথে যে আবারও সামনের বৃহস্পতিবার সময় চলে আসবে এবং ডরের আরো কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবে, এবং সেই সাথে এক একটা নতুন জায়গা থেকে নতুন হান্টেড এক্সপিরিয়েন্সের স্বাদ আপনাদেরকে পাওয়াবে। সো সেরকমই ভাবে আরো একটা জায়গায় আমরা চলে এসেছি এবং এরই মধ্যে জেনে গেছেন এটা সম্পর্কে, ধীরে ধীরে আরো জেনে যাবেন। তবে আপাতত আমরা যেই কাজটা করতে চাই এবার হচ্ছে আমরা স্টার্ট করতে চাই আমাদের অতিথিকে দিয়ে, এবং প্রথমে আমরা যার ঘটনা শুনবো তার নাম খুব সম্ভবত ফয়সাল, রাইট?
আমার পুরো নামটা হলো এস এম ফয়সাল মাহবুব লিটন।
কোথায় থাকেন ফয়সাল?
প্রেজেন্টলি আমি আছি আপনি গাজীপুরে।
ওকে, গাজীপুরে
আমাদের শরীর ভিভারিয়া।
ওকে, তো ফয়সাল, আমরা ডট টিমের কাছে আপনার সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে আমরা শুনেছি, যে প্রথম একটা ঘটনার কথা ডট টিমের কাছে শেয়ার করেছিলেন, তো ওই ঘটনাটা দিয়ে আমরা শুরু করি।
জি, ঘটনাটা হলো এটা,
এটা কোন এলাকায়, মানে ব্রাহ্মণবাড়ি?
হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িতে ঘটনাটা ঘটেছিল। আমাদের ব্রাহ্মণবাড়িতে একজন পীর, আধ্যাত্মিক মেটার উনি, তো উনি ওনার পীরের হুকুমে প্রায় 12 বছর আপনার বুবা ছিল, মানে কথা বলেন, কথা বলতে পারতো কিন্তু কথা বলেন।
আচ্ছা, মানে আধ্যাত্মিক মেটার ছিল, পালন
করেন? হ্যাঁ, আধ্যাত্মিক মেটার ছিল। তারপরে সে 12 বছরের 2-3 দিন আগে থাকতে সে আবার কথা বলে ফেলছে একজনের সাথে, তারপর আবার 12 বছর, এভাবে 24 বছর সে বোবা ছিল, কথা বলে না। তার মাদার হয়েছে এখানে, প্রতি বছরই আপনার মাদার আপনার মাহফিল বা উরুস এটা পালন করা হয়। তো উরুসের ভিতরে একজন বাবুর্চি রাতের বেলা আপনি পাক করতেছে, তার নাম ছিল জামাল বাবুর্চির নাম, তো অনেক দেখে কিছু পাক করা হয়। হঠাৎ একটা কুকুরের আকৃতি একটা কিছু এসে আপনার দেহের ভিতরে পড়ছে,
মানে কোথেকে এসে পড়লো,
কোথায়
দৌড়ে এসে পড়ছে?
হ্যাঁ, মানে এটা কোথা থেকে এসে পড়ছে এটা, এটা সবাই অবাক, আশ্চর্য, এটা কোথা থেকে আসলো?
কয়টার দিকে ওই ঘটনাটা?
আপনার তখন 10:30 হবে এরকম।
আচ্ছা,
তারপরে আবার দেখ থেকে আবার হাল দিয়ে আবার পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে গেছে। কুকুরটা তো কুকুরতে বেসুদ যাওয়ার জন্য কিন্তু সবাই লাইট দিয়েছে, তারপরে আপনি দেখলো যে এটা নাই, দৌড়ে গেছে।
আচ্ছা,
তখন মানুষ আবার লাঠি উল্টা দিয়েছে, আপনি চেক টেক করলো
পুকুরের মধ্যে লাঠি দিয়ে ভালো করে দেখেছে যে কোথাও আছে। যেই ধরনের জিনিসটা ওই উনার ব্যাগের মধ্যে পড়ে গিয়েছিল,
পড়ে গিয়েছিল ওইটার মতো।
আচ্ছা,
ওইটার মতোই তাকে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে সে লাউডলি জোরে চিৎকার দিচ্ছে। তো রাত 12:30 বাজে, তো মানুষ তো ঘুমন্ত, আশেপাশে অনেক দূরে এলাকাতে মানুষ নেই, তো জেলেরা বসা গেছিল, জেলেরা মাছ ধরতেছে, কিছু জেলের কানে গেছে আওয়াজটা, কে আওয়াজ করলো এটা? দৌড়ে আসার পরে ধারণ অবস্থায় তার পেট দিয়ে রক্ত উঠছে, বুক দিয়ে রক্ত জড়তে।
যখন আশেপাশে জেলেরা দৌড়ে আসছে উনি দেখছে যে স্টিল
স্টিল দাঁড়ানো, শুধু আপনার এইখানে
রক্ত
রক্ত পেট দিয়ে রক্ত জড়তে। তখন তাকে ধরার পর সে কথা বলতে পারতেছে না, তাকে ধরার পরে সে পড়ে গেছে। তখন সে তার কলম দিয়ে তার নামটা, শুধু একটা কথা বলছে যে আমার কলজাটা খেয়ে ফেলছে, আমার হাসপাতালে নেওয়ার দরকার, এই কথাটা বলছে। এই কথা বলার পর আর কথা তার মুক্তি বের হয় নাই, সে বাবুর্চি কাজ করতো তার পকেট নোট যেটাকে বলা।
আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের এস্টিমেট তার জন্য ওগুলো থাকতো,
এস্টিমেট দেওয়ার জন্য এগুলো থাকে। প্রত্যেকে কলমটা বের করে তার নামটা এবং যে বাড়িতে থাকে নামটা বলে ধরা দিয়ে করতে, এটা সামনে সাধারণত এসে মারা গেছে।
খুব বেশি দূরে ছিল,
দৌড়ে আসছে, তখন সে মারা যায়। এলাকার লোকজন যে বাড়িতে ছিল উনি 50,000 টাকা দিচ্ছে, তার বাড়ি ছিল আপনার মমিসিংয়ে,
মানে ওনার গ্রামের বাড়িতে লাশটা পাঠানো হয়।
এটা কিভাবে মারা গেল, কি হলো না হলো, এটা সম্পর্কে এখনো কোনো।
আচ্ছা, এটা কত বছর আগের ঘটনা বলছেন আপনি?
2 বছর আগের কথা।
মাত্র 2 বছর আগের ঘটনা? মানে এটার কোন ধরনের আর কোন সমাধান
নেই, কোন হদিস পাওয়া
যায়নি। এরপরে কি এই ধরনের ঘটনা আর ঘটেছে? যেমন ওই মাজারটাতে আরবারও নিশ্চয়ই দুই বছর যেহেতু পার হয়ে গেছে, প্রতি বছর ওর চলে আরো হয়েছে
না এরকম ঘটনা এখন পর্যন্ত মাজারে ঘটে নাই। তবে অনেকের ধারণা এখানে নাকি ওনার কোনো বেয়াদবি ছিল বা এরকম, যেহেতু উনি আধ্যাত্মিক মাইন্ডের ছিল, আবার কুকুরটা এখানে পড়ছে পাওয়া যায় নাই, এরকম ধারণা অনেকের ভিতরে ছিল যে হয়তো বাবুর্চির ভিতরে কোনো বেয়াদবি ছিল। এই জন্যই
এটা হচ্ছে এলাকাবাসীর ধারণা। ওকে, তো আসলে আমরা আর এটা নিয়ে মন্তব্য নাই করি, আমি জানি না, আমি আসলে বুঝতে পারছি না যে এটা আসলে কি ধরনের হতে পারে। ওনার এমন ধরনের কোনো প্রবলেম ছিল যে কোনো শত্রুতা বা কোনো ধরনের কারো ঝগড়া এই ধরনের কোনো কিছু?
না না, তার সাথে তেমন মানুষের কোনো শত্রুতা ছিল না, কারণ সে ছিল আপনার বিদেশি লোক, এলাকায় থাকতো, সুতরাং তার সাথে কারোর উপকার কোনো উপকার ঝগড়া জাতি এরকম
ওই ধরনের কোনো ঘটনা
পাওয়া যায়।
ওকে, এটা ছিল আপনার প্রথম ঘটনা।
জি,
তো আমরা দ্বিতীয় ঘটনার দিকে যাবো। আপনার আরো কিছু ঘটনা আছে আমরা ডটএমের কাছে যেটা শুনেছি, তো সেই ঘটনায় যাওয়ার আগে একটু বন্ধুরা যারা ডট শুনছে এই মুহূর্তে তাদেরকে একটু বলে দিই, যদি ডরে আপনি আসতে চান যেভাবে ফোন নাম্বার বলা হয়েছে সেই ফোন নাম্বারে তো ফোন করে আসতে পারেন, তাছাড়া আপনি ফেসবুকের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে সুমনের যে পেজ রয়েছে, আর যে সুমন নামে SUMAN, এই পেজে এসেও আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও আপনি চাইলে আপনার ঘটনাগুলো আমাকে জানাতে পারেন। যদি ঘটনাগুলো ডরে প্রচার করার মতো ঘটনা হয় অবশ্যই সেই ঘটনাগুলো প্রচারিত হবে, এবং হয়তোবা কোনো একটা জার্নিতে আপনি নিজেও আমাদের অতিথিদের একজন হয়ে যেতে পারেন। আমরা এবার ফয়সাল পরের ঘটনা শুনি।
পরের ঘটনাটা হলো আমাদের এলাকাতে একটা দুষ্টু ছেলে ছিল, যে অত্যন্ত সাহসী, খুব ভয়ানক সাহসী, যেটা আমাদের বাবা বলতে সে নাকি জিনের সাথে মারামারি করছে, এরকম আশ্চর্যজনক সাহসী ছিল।
আচ্ছা,
সে আবার মাদের সামনে পড়াশোনা করলো,
ঝগড়া
করলে তার একটা অভ্যাস ছিল, সে লুঙ্গি খুলে গেল, এরকম একটা ব্যাথে বিস্তার ছিল। তার ফ্যামিলিটা ছিল যারা মুন্সি বাড়ি, এজন্য তার কাকা দাও বিভিন্ন জায়গায় ওয়াজ করে, তার কাকা তাকে খুব পছন্দ করতো, কাকা যেখানে মাহফিলে যেত তাকে নিয়ে যেত, কারণ অনেক দূর এলাকায় রাস্তা ঘাটও বেশি একটা সুবিধা না, রাতের বেলা আসতে হলে শিয়ালে ধরে যে কোনো একটা জিনিস ধরতে পারে, তখন তার সাথে একটা লাড়ি থাকতো। একদিন তার কাকা মাহফিলে গেছে রাত্র আপনি একটা বাজে কমলাপুর নামে একটা জায়গা, ওইখানে প্রায় 4-5 গ্রামের মানুষ ওইখানে দাফন করা হয়।
আপনি যে গ্রামের কথা বলছেন ওখানে যদি লাশ দাফন করা হতো, পরের দিন দেখা যেত ওই লাশটা কবর থেকে উঠানো
এবং
খাওয়া খেয়ে রেখেছে অনেকটা, এরকম
অনেকে ধারণা
প্রায় ঘুরতো,
প্রায় ঘুরতো নতুন লাশ আপনি ওইখানে দাফন করলে। খুব সাহসী হাতে লাঠি, লাঠি দিয়ে দুদিন শিয়াল মনে করেন একে ভাই বুড়ে সব ফেলে দিচ্ছে, তখন দেখতেছে যে লাশ আজকে দাফন হয়েছিল ওই লাশটা আছে না, ওঠে একটা মুদ্রার খুব
মানে আপনাদের এলাকায় এটা মুদ্রাখোর বলা হয়ে থাকে, আপনারা এই নামে বলেন? তারপর
এই লাশটা খাইতেছে, আর আবার একটা অভ্যাস ছিল কি আপনার দুষ্টু কিছু মেয়েছিল, তো আপনার ওই যে সাপ, তারপর বিধি, বিড়াল, কুকুর, বানর, এগুলো ধরে ধরে খাঁচা বানায় বানায় পালতো, এরকম একটা তার অভ্যাস ছিল। তবে মুদ্রার খুর ধরে ছাড়া যদি আপনার খাঁচার ভিতরে রাখতে পারে, মানুষের আশ্চর্য হয়ে যাবে যে মুদ্রার খুর ধরে নিয়েছে, এ নাকি মুদ্রার খুর ধরতো, খাইতেছে লাশের ভিতরে এমনি গেছে মুদ্রা খুর আঞ্জা দিয়ে ধরছে। ধরার পরে মুদ্রা খুরটা তাকে একটা কামড় দিছিল, কামড় দেওয়ার পরে সে ছাড়া দেয়, এই হ্যাঁ টাইম নিয়ে যেতে দেয়। আর তার কাকা কিন্তু বলতেছিল যে বাজন ছেড়ে দেবো, বাজন ছেড়ে দেবো, সমস্যা হবে না, তখন 2-3 ভিতরে এসে মারা যায়।
কিভাবে? অসুস্থ হয়ে যায়।
হ্যাঁ, অসুস্থ হয়ে মারা যায়। অসুস্থ বলতে হঠাৎ 2 রাতে চিৎকার করে আসে, ভয়ঙ্কর চিৎকার করে মারা যাওয়ার পর তাকে আবার ওইখানে কবরস্থান দাফন করা হয়। সকাল বেলা তার লাশ হবে,
ওখানে যে তারা কোনো কিছু ইনভেস্ট করে সিকিউরিটি দিবে ওটা সম্ভব ছিল না,
এরকম একটা ধারণা ছিল তখন। এখন আবার এলাকাটাও জাকজম করা হয়েছে, চতুর্দিকে গিল পেরানো হয়েছে,
ঘটনাটাকে নিচ্ছে। আসলে প্রত্যেকের একটা পয়েন্ট অফ ভিউ আছে, তবে গ্রামের দিকে অনেক সময় আমরা এই ধরনের ঘটনা শুনে থাকি। যেটা হয়ে থাকে যে অনেক সময় শেয়ালের কাছে বা ওই ধরনের প্রাণীদের কাছে একটা খাদ্য হিসেবেই বিবেচিত হয় অনেক সময়। কিন্তু আমরা দেখি আপনি গ্রামে বা কোথাও গেলে দেখবেন, খেয়াল করবেন যে কবরস্থানে একটু টাইট সিকিউরিটির ব্যবস্থা করেছে, গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বা পাকা করে দেওয়া হয়েছে। অনেক সময় গ্রিল দিয়ে ঘিরে রাখা হয় শুধুমাত্র এই ধরনের ঘটনা যেন না ঘটে এই কবরগুলোর সাথে, সেই জন্যই দেওয়া হয়ে থাকে। তো এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা। ফয়সাল ভাই, এবার আমরা তৃতীয় ঘটনার দিকে যাই।
তৃতীয় ঘটনাটা মূলত আমার নিজের সাথে ঘটেছে। আমি যখন ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার স্কুল লেভেল থেকে আমার রোল নম্বর সবসময় থাকতো, বাবা আবার ডাকাতি ব্যবসা করতো, বাবা খুব আমাকে আদর করতো। তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, ওই দিন রাত্রে ছিল আবার অমাবস্যা রাত, মূলত আমাদের বাড়ির উপর দিয়ে আবার জিনটা আসা যাওয়া করে, এটা আমার বাবা বলছে, দাদু বলছে, কাকারও বলে। তখন রাত 11টা কি 12টা বাজে আনুমানিক, আমি বের হলাম, পশ্চাৎ বের হয়েছি, বের হয়ে আপনি আমাদের বাড়ির সামনে একটা লিবু গাছ, প্রচন্ড লিবু ধরতো, এখন নাই গা রাস্তা, লিবু গাছে ঘুরে আমি পশ্চাৎ পড়ছি দাঁড়িয়ে। তখন তো আর বুঝি না যে বৈশাখ বর্ষা পড়তে হবে, সেন্সিটিভ ছিল না, তো বর্ষা পড়তেছিন। এই মুহূর্তে আমার চোখ নিয়ে লিবু গাছের সামনের দিকে যা, আমি দেখি একটা আলু মানুষের ছায়া, এটা দেখে আমার মনে ভিতরে একটা ধাক্কা লেগে যায়, মানে রুমের দিকে, আমার রুমের দিকে আপনি রওনা দেবেন, এই মুহূর্তে কালো রঙের ছায়াটা আপনি বিড়ালের আকৃতি ধারণ করে, চেহারাটা কিন্তু আপনি বিড়ালের মতো না, চেহারাটা উদ্ভুত একটা ভয়ঙ্কর চেহারা, যেটা শুধু আমি বলতে পারবো, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম একটা অদ্ভুত মানে ভয়ঙ্কর একটা চেহারা আমার দিকে লাফায় আসছে। তখন আমি মা করে একটু জোরে চিৎকার দিলাম, আমি এখানে সেন্স করি, যখন আমি আমার সেন্স ফিরে পাই তখন দেখি আমার হাটে শুয়ে রয়েছে, আমার শরীরে তেল মাখতেছে, এই যে মানে টাকা একটু উঁকু দিতে পারে, তখন সে বলছে বাবা কি হয়েছিল, কাকে এটা ইয়ে দেখছি, তখন বলছে যে এখান তো ঠিক না, আমার আব্বা আবার গেছে দুই মাস পরে। কিন্তু এই দুই মাসের ভিতরে আমার সাথে আরো ঘটনা ঘটে যায়, প্রায় রাত্রে আমি ওই যে ভয়ঙ্কর রূপের চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, রাতে আমি ঘুম থেকে আপনি চিৎকার দিয়ে দিয়ে উঠি।
এটা একটা মেন্টাল এফেক্ট থাকতে পারে যে কেউ যখন কোনো কিছুতে খুব বেশি মাত্রায় ভয় পেয়ে যায় তাকে ওই ভয়টা পেয়ে বসে অনেক সময়, এবং ওই জিনিসটাই বারবার মনে হচ্ছে যে ওই জিনিসটাই মনে আসলো, ওই জিনিসটাই মনে হয় তাকে আবার অ্যাটাক করতে যাচ্ছে।
না এটা রিয়েলি রিয়েলি স্বপ্নে আমি অন্য কিছু দেখতে পাই, কিন্তু এটা দেখবো বারবার শুধু এটাই, মানে দু একদিন পর পরে এটা আসে আমার আমার দিকে যাবে আসে, তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এখন এটা আমার সাথে হয় না। তো আমি স্কুল লাইফে যখন আমি স্কুল টিচিং করি, দুইটা ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা হলো আমি স্কুলের মাদ্রাসায় একটা জব করতাম, তো এখানে রাত্রেবেলা হুজুরে একরমে থাকতো, আমি তো রাত্রেবেলা যখন ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাবো, তখন দিয়ে বাথরুমের উপরে তিনটা লোক দাঁড়িয়ে আছে সাদা কাপড়, তখন এদের ব্যাগটা শুধু দেখছি সামনেটা দেখি
না,
দেখলাম যে এরা মানুষের আকৃতি, সাদা পোশাক পরা, কিন্তু পা না, পা নাই কি মানুষ হলে তো পা থাকবে। তখন আমি খুব বই পেয়ে যাই দুটোকে। তারপর আরেকটা ঘটনা ঘটেছে, আমি অনেকক্ষণ ছেলে একটা স্কুলে চলে যাই, ওখানে প্রিন্সিপালের দায়িত্ব নিই, ওইখান থেকে আবার একটা রুম দেওয়া হয়েছিল, রুমটার উপরে আবার ছিল চাল থাকা, তো চাল থাকা ছেলের উপর থেকে প্রায় রাত্রি মানে বিড়ালের মধ্যে ক্যাচ 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 আমার চালের উপরে মানে আওয়াজ করতো, মানে চালটা ভেঙে ফেলবে এরকম প্রায় রাত্রি।
তো ফয়সাল ভাই, এমনও তো হতে পারতো যে আপনি যে ভয়টা পাচ্ছেন আসলে এটা প্রকৃত অর্থে বেড়ালেই এই ঘটনাটা ঘটাচ্ছে।
আমি মানতাম যে এটা বেড়ালি করতেছে, কিন্তু এই চালটা গাছটা নিয়ে এলাকার লোকজনের কিছু একটা মনের ভিতরে খটকা আছে, তার বাবা মুরব্বী উনিও বলছে যে চালটা গাছে আসলে একটা খারাপ কিছু আছে, সেজন্য এটা মনে করেন আমার রিয়েটেবল বা যেটা বিশ্বাস করতে পারতেছে।
মানে আগে থেকেই এই চালতা গাছটা নিয়ে অনেকটা ধারণা এলাকায় প্রচলিত আছে এবং ভয়ের কোনো কিছু ঘটে গেছে, সেই জন্য আপনার ভয়টা আরো বেশি বেড়ে গেছে যে মনে হচ্ছে যে আদৌ এটা বিড়াল নাও হতে পারে। তো এটা ছিল আপনার সবশেষ এক্সপিরিয়েন্স। তো অনেক ধন্যবাদ ফয়সাল ভাই, আপনার ঘটনাগুলো শুনলাম এবং কিছু কিছু ঘটনা আসলেই অনেকটা লোমহর্ষক ছিল, আমার শ্রোতা যারা আছে তারাও এগ্রি করতে পারে। তো অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ শোন ভাই, আপনি ভালো থাকবেন।
ঝড় চলছে এবং এরই মাঝে কিন্তু আমরা একটা ঘটনা শুনে ফেলেছি, আসলে একজনের কাছ থেকে প্রায় দুই তিনটা ঘটনা আমরা শুনলাম এবং হোপসে যে অনেকের কাছে এই ঘটনাগুলো বেশ ভালো লেগেছে। তো এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই, অর্থাৎ আমাদের পরবর্তী যে অতিথি রয়েছে তার কাছে আমরা যাব, তার কিছু ঘটনা শুনবো। তবে এই ফাঁকে আরো একবার একটু আমি বলে দিতে চাই, ডরে যদি আসতে চান প্লিজ অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, সেটা বেশ কয়েকটা ওয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার। আপনি নম্বরে ফোন করেও যোগাযোগ করতে পারেন, যেই সিস্টেমটা অলরেডি কিবরিয়া ভাই বলে দিয়েছে। তাছাড়া আপনি আমার ফেসবুক পেজ রয়েছে আরজে সুমন নামে, আরজে সুমন SUMAN, facebook.com/rjsuman SUMAN, এই ঠিকানায় এসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে দরে পার্টিসিপেট করতে পারেন এবং আপনার মতামতগুলো জানাতে পারেন। আর এবার আমরা অন্য ঘটনার দিকে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে একটু বলি যে আমরা রিসেন্টলি দরের একটা ইমেইল অ্যাড্রেস খুলেছি, যেখানে আমরা অনেক অনেক রেসপন্স পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফেসবুক পেজেও পাচ্ছি। একটা বিষয় আমি দেখেছি যে অনেকেই আমাদের দুই এপিসোড আগে যেই আমাদের গেস্ট ছিল দীপা, ওনাকে হেল্প করতে চেয়েছে ওনার এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনারা হেল্প করতে চেয়েছেন, তবে যে হেল্প নিবে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। এখানে এবিসি রেডিও অথবা ডর টিম কোনোভাবেই কাউকে কোনো কিছুর ব্যাপার ইন্সপায়ার করবে না। এবং আরও একটা বিষয় বলি যে অনেকেই আমাদের কাছে লিখে পাঠাচ্ছেন বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে, যে কেউ ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হয়েছেন। যেমন তৌহিদ নামে একজন আমাকে লিখে পাঠিয়েছে যে উনি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ওনার ফ্যামিলিগতভাবে প্রবলেমে আছেন, প্রায় তাকে ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা লিখে পাঠিয়েছেন ওনার ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে। কিন্তু আমরা যেটা বলতে চাই, ডর্টিং কারো ফ্যামিলিগত কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে না এবং আমরা কোনো কিছুর বিষয়ে এখান থেকে ডর্টিং থেকে অথবা এবিসি থেকে কাউকে কোনো কিছুই আমরা রেকমেন্ড করতে পারি না। এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা এই জায়গাগুলো থেকে কিভাবে বের হয়ে আসতে চান এটা আপনাদেরই একটা ওয়ে আউট বের করে নিয়ে আসতে হবে। শুধু আমরা যতটুকু করতে পারি যে আমাদের প্রকৃত যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এখান থেকেই আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ দিয়ে আপনাদেরকে বাছাই করে নিতে হবে কোনটা আপনার জন্য ভালো। এবং আর একটা ঘটনার কথা বলি, আমাকে যেটা ইমেইলে লিখে পাঠিয়েছেন একজন, সেটা হচ্ছে তার নামও তৌহিদ এবং সে কাতারে থাকে। কাতারের একটা ঘটনা উনি লিখে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করে দিয়েছেন। তবে তৌহিদ যদি শুনে থাকে, আমরা আসলে একটু কনফিউশনে আছি আপনার ঘটনা নিয়ে, আপনি যেই ছবিগুলো পাঠিয়েছেন এই ধরনের ছবি কিন্তু হর হামেশা যদি আমরা ইন্টারনেটে ঘাঁটি তাহলে এই ধরনের ছবি প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো আমরা এখনো পর্যন্ত শিওর না আপনার ঘটনার ব্যাপারে, আপনার ছবিগুলোর ব্যাপারে। সো আমরা আগে দেখি, তারপর হচ্ছে যদি আমাদের কাছে মনে হয় যে ঘটনাটা আসলে অথেন্টিক, দেন আমরা এই ঘটনাটা প্রচার করতে পারবো কিনা সেটা একটু বিবেচনা করে দেখতে পারি। তাছাড়া তৌহিদ, আপনি চাইলে আপনার পুরো ডিটেইলস সহ, আপনার ছবি সহ, আপনি কাতারে যে এলাকায় থাকছেন সেখানকার ছবি সহ আমাদেরকে ঠিক একইভাবে মেইলে অ্যাটাচ করে পাঠাতে পারবেন, দেন হয়তোবা আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু রিয়েল ঘটনা এটা। আর আরো কিছু ঘটনা আছে আজ আমরা রেসপন্স পাচ্ছি, অনেকেই এমন কিছু ঘটনা লিখে পাঠিয়েছেন যে কিছু কিছু ঘটনা অলরেডি বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। তো আমরা চাই না এই ধরনের ঘটনা আপনি ডরে লিখে পাঠান এবং এই ঘটনাগুলো আমরা ডরে প্রচার করতে চাই না। কেউ যদি এই ধরনের ঘটনা জেনে শুনে করে থাকেন, আই থিঙ্ক যে তার ঘটনা আমরা ডরে আর কখনোই প্রচার করতে পারবো না। কোথাও যদি কোনো কিছু আপনি শেয়ার করে থাকেন, যেখানে খুশি আপনি সেখানে শেয়ার করতে পারেন, কিন্তু অন্য কোনো জায়গায় শেয়ার করা ঘটনা অবশ্যই ডরে মেইলে হোক, ফেসবুকে হোক বা সরাসরি এসে হোক শেয়ার করবেন না, সেটাই হচ্ছে আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। তো অনেক কথা বলা হয়ে গেছে, এবার আমরা আমাদের নেক্সট অতিথি যে আছে আমরা তার কাছে চলে যাই। ভাই আপনার নামটা?
আচ্ছা, আমার নাম মোহাম্মদ রিপন, আমি থাকি নাকালপাড়া তেজগাঁয়।
ওকে, কি করেন আপনি?
আমি একটা হসপিটালে জব করছি।
হসপিটালে জব করেন?
অ্যাম্বুলেন্স।
অ্যাম্বুলেন্সে? তার মানে আমরা হয়তো কিছুটা গেস করতে পারছি আপনার এক্সপিরিয়েন্স গুলো কি ধরনের হতে পারে, কিন্তু একই ধরনের এক্সপিরিয়েন্স এক এক ভাবে এক একটা মানুষের কাছে ধরা দেয় এবং তখন মনে হয় একটা থেকে আরেকটা ভিন্ন। তো আমরা কথা না বাড়িয়ে আপনার ঘটনার দিকে চলে যাই।
তো ভাই, এটা কাহিনীটা হচ্ছে 2007 সালে, তখন আমি একটা হসপিটালে জব নিই। তো আমার যে অ্যাম্বুলেন্সের যে ওস্তাদ, তখন আমি হেল্পার ছিলাম ভাই। প্রথম ওয়ার্ড বয় চাকরি নেই আমার হসপিটালে।
আচ্ছা।
তো তারপরে ওর শখ ছিল মানে আমি ড্রাইভিংটা আমি কমপ্লিট করবো। তো আমি আমার ওস্তাদকে বললাম যে ওস্তাদ, যদি আপনার এখানে কোনো লোক টোক লাগে তাহলে আমাকে নিয়ে নেন ম্যানেজারকে বলে। উনি এক মাস পরে আমাকে নিয়েছে।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা শুনছেন আরজে কিবরিয়ার ডর উইথ সুমন এবং রেহান, সাউন্ডে রয়েছে লোবান। প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় আমরা ডর নিয়ে থাকি আপনার সঙ্গে, হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর প্রিয় শ্রোতা, ডর বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক রেডিও শো, যেটি আপনার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা থেকে শুরু করে বাংলাদেশের একেবারে দুর্গম এলাকায় গিয়ে প্রতি সপ্তাহে আমরা ধারণ করি কি ঘটেছিল সেখানে, অ্যাম্বিয়েন্সটা কি এবং কি অভিভৌতিক ঘটনা ঘটেছিল কার জীবনে। আজকে এরকম চারজন বন্ধু, ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক, সারাদিন বৈশাখী উৎসব করবার পর ক্লান্ত শরীরে যারা আধো আধো ঘুমে ডরের রেসিপি মেইনটেইন করে কান পেতে আছেন, তাদেরকে আরো একবার ধন্যবাদ। ডর
তো আমার যে অ্যাম্বুলেন্সের যে ওস্তাদ, উনি এক মাস পরে আমাকে নিয়েছে। তো আমার ১৩ দিনের মাথায় একটা লাশের ট্রিটমেন্ট।
প্রথম যে আপনি কোন লাশ নিয়ে যাচ্ছেন?
আমরা এখান থেকে ৫:৩০ দিকে রওনা দিই। এটা যাবে হচ্ছে ভাইয়া যে পটুয়াখালীর ছোট দিঘে নামক একটা গ্রামে। আমরা ৫:৩০ দিকে এখান থেকে আমরা গাড়ি ছাড়ি। গাড়ি ছাড়ার পরে ভাই আমরা মাওয়া ক্রস হই, তখন আমাদের বাজে ৯:৩০। যথারীতি আমরা বরিশাল ক্রস করি, আপনার ৩ ঘন্টা ৩ মিনিট লাগে। এবার রূপাতুরি বাস স্ট্যান্ডের ওইখানে এখন বর্তমানে নাম শুনছেন কিনা জানি না, দবদবে এখন ব্রিজ হয়েছে আর কি।
আচ্ছা,
ওটা লিখে বরিশালের শেষ প্রান্ত। ওইখানে আগে ছিল ফেরি ভাইয়া, তো ওইখানে আমরা যাই। তো ওইখানে যাওয়ার পরে ভাইয়া নদীটা ছোট, খুবই ছোট, ২০ মিনিট কি ৩০ মিনিট লাগবে হাইস্ট এটা পার হইতে। একটা ফেরি আছে এখানে, রাত্রে একটা ফেরি আমরা পাবো, সেটা দিয়ে আমাদের পার হইতে। তো আমরা যথারীতি আমরা ফেরিতে উঠি। উঠার পরে আমার ওস্তাদ বলতেছে বামে বস, আমি উনি গেছে। তো ভাইয়া এর ভিতরে দেখতেছি মানে ফেরি যেই ঘাট থেকে ছাড়তেছে আবার সেই ঘাটে এসে লাগাইতে। ব্যাপারটা কি আমি এটা বুঝলাম না। তো আরো যে আশেপাশে যে গাড়ির ড্রাইভার গুলো ছিল ওরাও সেম, যে ব্যাপারটা কি। তো ভাই এর ভিতরে দেখলাম যে কথা বলতে বলতে আবার ছাড়তে ফেরি। পরে ভাই দেখি এমন একটা জায়গায় ঘাট দিচ্ছে, সেখানে শুধু বাস ঝাড়ের বাস এইটারই কিন্তু, কিন্তু ঘাট থেকে অনেক দূর।
আচ্ছা,
তো বাস ঝাড় দিকে তোমার উত্তর বলতেছে কি ব্যাপার, এইখানে জঙ্গল টঙ্গলের ভিতরে ফেরি উঠে দিতেছে, তখন পানি মোটামুটি জোয়ার ভাই, বাস ঝাড় আমাদের গাড়ির সাথে লেগে
গেছে কি, প্রচুর পরিমাণে স্রোত ছিল এরকম।
হ্যাঁ 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 হ্যাঁ, এটা স্রোত ছিল বলতে আপনার ওই নদীটা এমনি স্রোত, ঘন ব্রিজ হয়েছে, শুকনার দিনে বলেন আর বৃষ্টির দিনে বলেন একই নদীটা একই স্রোত। আমি তো কাহিনীটা বুঝতেছি না কি হইতেছে কাহিনীটা। তো আরো দুই ছয় জন মানে খেপে গেছে ফেরি চালক, ওরূপে আর কি খুব মানে তীব্র হয়ে গেছে ব্যাপারটা কি, আধা ঘন্টা দিলে এরকম করতেছে, ফেরি পার হইতে লাগে মাত্র ২০ মিনিট। তো এর ভিতরে ৩-৪ জন ড্রাইভার গেছে, ড্রাইভার যে ওই লোকটার একটা থাপ্পড় দিচ্ছে আগের চালায় ওস্তাদের, যে ব্যাপারটা কি আপনি আধা ঘন্টা এক ঘন্টা দূরে আপনি এখানে মরা শুরু করতেছেন, কিন্তু ফেরি চালক নাকি আপনি হেল্পার সেটাও তো বলবেন নাকি। আমার ওস্তাদ বলতেছে আমি আসলে কাহিনীটা বুঝতে পারতেছি, আমাকে বলতেছে আর কি গোপনে কাহিনীটা বুঝতে পারতেছি। এর ভিতরে একটা খেজুর গাছের গোড়ায় উঠে গেছে, ছোট্ট একটা খেজুর গাছ, সেটা ভাঙিয়ে ফেলছে একটা চরের একদম মাঝখানে, আর দুদিন পরে এমনি ভেঙে দিত নদীতে, ওইটার উপরে উঠে গেছে। তো যাই হোক ভাইয়া, এর ভিতরে পাশেই ছিল আপনার ডিআরবিটির কোয়ার্টার গুলো, এখানে হয়তো ওই জায়গার ব্যবস্থাপক যে করে আর কি দেখাশোনা, তাকে খবর দেওয়া হলো, সে আসলো। সে আসার পরে বলতেছি যে কাহিনীটা কি, বারবার এরকম করতেছে। তো উনি থাকাকালীন দুইবার এরকম, দুইবার হওয়ার পরে এর ভিতরে ৮টা ফেরি লাগে, এটা হচ্ছে ছোট ফেরি, সেটার ভিতরে ৩টা বা ৪টা গাড়ি, আমাদের যে ফেরিটা এর ভিতরে প্রায় ১০-১২টা গাড়ি আছে, ওই ফেরিটা দিয়ে টাইমে নেওয়া হয়েছে। ওইপরে যখন গেছি আমরা তখন প্রায় ৩টার কাছাকাছি, ৩টা বাজে তখন। এর ভিতরে ওইখান থেকে আপনার লেবুখালী যেতে লাগবে মাত্র ১ ঘন্টা। তো লেবুখালী ফেরিটা কি ভাইয়া হচ্ছে কি যে ওটা ১টার ভিতরে মানে বন্ধ হয়ে যায়, ১২টা লেস্টে পরে ১টা, এরপরে বন্ধ হয়ে যায় ফেরিটা, আমরা যা ফেরিটা পাইনি, আমাদের যেতে যেতে ৩টা বাজছে। এর ভিতরে রাস্তায় ভাইয়া ২-৩টা ঘটনা এমন হয়েছে যা বলার বাইরে, আমাদের গাড়িটা কিন্তু রাস্তা দিয়ে চলতেছে, আপনার যে দুপাশে যে গাছগুলো আমরা দেখতেছি, এটা শুধু আমি আর ওস্তাদ কিন্তু ফিল করতেছি, এই গাছগুলো কিন্তু ভাইঙ্গা কিন্তু আমাদের সামনে পড়তেছে এরকম লাগতেছে। ওস্তাদ দুই তিনবার গাড়ি ধাম্মা ধাম্মা করে মনে করছে ব্রেক করছে, পরে আমি বলতেছি যে ওস্তাদ এটি কি হলো, কিন্তু তাকে দেখি ভাই কোনো গাছ মানে কোনো কিছুই না, রাস্তা কিন্তু অবভিয়াস ক্লিয়ার। তো এই ভিতরে আমার ওস্তাদ বলতেছে সমস্যা নাই, এটা আমি তোর বোঝানোর জন্য আমি তোর ব্রেকটা করছি, তুই দেখ তোরও অভিজ্ঞতা দরকার। তো এর ভিতরে আমি খেয়াল করলাম যে আসলে যখন গাড়িটা চলে তখন একটা একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমার গাড়িটা যাচ্ছে গাছগুলো দুসরে পড়তেছে ধরা, কিন্তু নতুন কোনো ড্রাইভার হলে বা যদি এক্সপিরিয়েন্স না থাকে কিন্তু অনেক সমস্যা হবে। এই ভিতরে পিছন থেকে লাফের যে রিলেটেড তা শিক্ষা দিয়ে উঠলো যে ভাইয়া একটু গাড়িটা পারলে বামে থাকবো। তো আমার অবস্থা তারপর জিজ্ঞেস করলে কি হয়েছে, যে ভাই আসলে লাফের ভিতরে ও এই ভিতরে একটা বাচ্চা কাঁদতেছে মানে ওর কি খুব ডরাইছে। তো
মানে ওই লাশের সাথে যে তার লাশের যে রিলেটিভটা ছিল ওর মধ্যে একটা বাচ্চাও ছিল,
জি জি
সেই বাচ্চাটা কাঁদছে।
তো এর ভিতরে আমার ওস্তাদ বলতেছে কি সমস্যা, কে কি কোনো কিছু করবে, বলেছে না কেউ কিছু করবে না, সমস্যাটা হচ্ছে লাশের ভিতরে কফিনে নিতে জানে কি একটা শব্দ হচ্ছে, একটু কাইন্ডলি দেখেন না ভাই কি শব্দটা ভাই, যেমন লাশটা আপনার যদি একটু ভিতরে ঘুরে
মানে এপাশ ওপাশ হলে,
এপাশ ওপাশ হলে যেরকম হয় আর কি এরকম ভাবে।
রাস্তাটা তো একদম মসৃণ ছিল না?
হ্যাঁ হ্যাঁ রাস্তা একদম ক্লিয়ার, বরিশালে আসলে রাস্তাগুলো
অনেক রাস্তাঘাট ওখানে ক্লিয়ার।
হ্যাঁ তো ভাইয়া এখন ওস্তাদের বামে থাকতো বলতেছে ঠিক আছে সবাই যার যার মতো ক্লিয়ার হয়ে নাও, কিন্তু আসলে ওগুলি কিছু না, ওগুলো আপনাদের মনের ভয়, ওগুলো বুঝে আমরা শুরু করলাম ভাই চালানো। এবার ওস্তাদ যেটা দেখছে সেটা আমি না, ওস্তাদ দেখছে যে ডানে একটা মোড় গেছে বামে একটা মোড় গেছে, ওস্তাদ ওইখানে গাড়িটা ব্রেক করছে। তবে আমি বললাম হঠাৎ থাকবে এখানে একটা কারণ আছে, কারণ বলতে এখন ওস্তাদের আমি জিজ্ঞেস করছিলাম পরবর্তীতে যে ওইটা কাহিনীটা কি ছিল, ওস্তাদ দেখতেছে মানে নদীটাকে রাস্তা বানাইছে কিন্তু ওস্তাদ ফিল করছে, কিন্তু আমি দেখিনি। ওস্তাদ আমাকে বলছে আমি যেখানে গাড়িটা ব্রেক করছি আসলে মূলত আমি একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য, ওরা দেখেছি ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা কিন্তু সোজা কিন্তু কোনো রাস্তা নাই সম্বন্ধে, সেখানে কিন্তু উনি রাস্তা দেখতেছে, সেখানে কিন্তু আপনার বড় একটা খাল গেছে নদীর সাথে জয়েন্ট হয়ে,
দ্যাট মিন্স ওইভাবে সোজাসুজি চলে গেলে উনি নিশ্চিত খালের উপরে,
নিশ্চিত খালের উপরে, এটা একদম 100%, এটা আমার ওস্তাদ তো অনেক অভিজ্ঞতা। যাই হোক আমরা বামের রাস্তা চললাম, এই ভিতরে ভাই যেমন তুলা ভরা বস্তা যদি আমাদের গাড়ির ভিতরে কেউ ফিটকা মারে এগুলো কিন্তু ভাই আমাদের গাড়ির জানালায় পড়তেছে, চোখে কিছু দেখতেছি না আবার ক্লিয়ার, মানে আমাদের চোখে একটা ভিন্নি লাগানো চিন্তা ভাবনা করতেছে, এরকম করতে প্রায় 10-15 মিনিট 2-4 কিলো রাস্তা। ওস্তাদ বলতেছে যে কিছু ফিল করতেছে আমি, হ্যাঁ ওস্তাদ করতেছি ভাই এটাই অভিজ্ঞতা, ওস্তাদ আবার বলতেছে আস্তে আস্তে, উনি খুব সাহসী মানে। তো যাই হোক ভাই আমরা আমাদের গাড়িটা প্রায় নতুন ছিল মাস হয়েছে, তো ভাইয়া আমাদের যে রুম লাইটটা যদি জ্বালানো অবস্থা যদি গাড়ি চালায়
তাহলে লাইটটা বলতে গাড়ির ভেতরে এবং পেছনে যেখানে যাত্রীরা বসে আর কি,
জি তো আমাদের সামনে যে লাইট সেটা সাধারণত ভাইয়া বন্ধ করে গাড়িটা চালাতে হয়, যদি অপোজিট থেকে যদি কোনো গাড়ি ডিপার দেয় সেক্ষেত্রে কিন্তু বোঝার কোনো ক্ষমতা নেই যদি একটা জানানো থাকে।
আচ্ছা
এটা বারবার জ্বলে উঠছে, 2-3 বার যখন জ্বলে উঠছে ওস্তাদ আমাকে বলতেছে কি ব্যাপার একটা জলে গেলে একটা মেশাইল আমি করতেছি কেন, ঘুমাইতেছে ঘুমাইলে পান খায় উনি পান খায়। তো যাই হোক আমি বলতেছে না ওস্তাদ আমার তো ঘুমাচ্ছে না, আমি তো আপনার সাথে ফার্স্ট যাইতেছি লং এর লাস্ট নিয়ে আর একটু ই করতেছি, ওস্তাদ বলতেছে লাইটটা জ্বালাইছে না, লাইটটা জ্বালাইলে চোখে পড়ে হঠাৎ করে দেখে অ্যাক্সিডেন্ট হতে পারে এমনি লাশের কেন। তো আসলে ভাই আমি কিন্তু জ্বালাইনি, তো যাক মিশাইছি আবার মিশাইছি আবার জিতে এরকম প্রায় 4-5 বার কিন্তু ফোনে আমার বলতেছে আমি কিন্তু মাইট দিব মতো নিবার লাইটটা। তো ভাইয়া যখন আমি লাইটের সুইচটা যখন হাত দিচ্ছি আমি কিন্তু 4-5 বার খেয়াল করিনি, এসেবার কিন্তু খেয়াল করছি কিন্তু যখনই আমি লাইটটা নিয়ে পেতে যাই তখন কিন্তু অফ বাটনেই কিন্তু লাইট, আমি অন বাটনে না, যদি অন বাটনে থাকতো তাহলে আমি অফ করতাম, কিন্তু আমি সুইচে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যায়, এটা আসলে সত্য। ওস্তাদের আমি আর তখন কিছু বলি নাই, আমরা লেবুখালি ফেরি গাড়ি গেছি এটা আমরা পাইনি। এর ভিতরে ওস্তাদ লাশের যে রিলেটিভটা মানে রাতের যে খাবারটা অনেক রেখে গেছে আমরা সুযোগ পাইনি খাওয়ার, ওস্তাদ আমাকে সাধারণত বলছে কি যে তুই গাড়িতে থাক, তো গেছে পরে আমি বসে আছি ঢালে, তো ঢালে বসার পরে আমি মানে কান্নার শব্দ শুনতে পাই, তো আমি বুঝতে পারছি যে হয়তো কোনো রিলেটিভ রয়ে গেছে লাশের সাথে, কয়জনের ভিতরে একজন আছে লাশের সাথে, আমি এটা খেয়াল করে আমি উঠে নিয়ে থাকতাম। সেকেন্ড টাইমও দেখি একই সব ঘুম 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 করে কাঁদছে, এর ভিতরে আমি চিন্তা করলাম যেটা নামি আমি একটু গাড়িটা চারোদিকে রাউন্ড, আমি পিসের ব্যাগ দ্বারা তো খুললাম যেখানে মানে এম্বুলেন্স লাস্টার ব্যাগ করে, তো এটা খোলার পর দেখলাম না শুধু কফিনটাই করে আছে কেউ নাই আশেপাশে কেউ নেই, আর যেখানে ফেরি যে রাস্তাটা দুই সাইডে কলা গাছ তারপরে ফেরি তুলতো আশেপাশে কেউ নাই, তো আমার কাছে একটা ন্যাশনাল রেখা লাগছিল মানে গ্যাসলি ভিতরে যে লাইটগুলো ছিল এই লাইটগুলো আমি মারতে তো মারতেছে আশেপাশে কেউ নাই, তো কান্নার শব্দটা কোথেকে আসতেছে কোনো রিলেটিভও নেই, আমি গাড়ির নিচেও লাইট না আমি উঠে গিয়েছি একবার উঠে আমি চিন্তা করি না এখানে আসলে থাকা যাবো না, আমি ওস্তাদের কাছে আমার ভয় লাগতেছে অনেক অনেক ভয় লাগতো, গেছি ওস্তাদের বললাম যে ওস্তাদ এই কাহিনী মনে হচ্ছে সিঙ্গেল বলছে ঠিক আছে গাড়িটা একটা কাজ করি উত্তর দিকে পার্ক করে রাখি আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমি এসে দেখি ওস্তাদের গাড়িটা উত্তর দিকে পার্ক উত্তর রিলেটিভরা বসছে কেউ গাড়ির বাইরে পিছিয়ে আবার মানে কান্না শুনছে সেটা আবার শব্দ করে আমি কিন্তু থামানো অবস্থা না নিরিবিলি আশেপাশে দিচ্ছে না, এর ভিতরে আমার ওস্তাদ বলছে ঠিক আছে এটা একটু খুলে দেখি মূলত কাহিনীটা কি সব রিলেটিভ না কইতাছে যে না কফিনটা খুললেন না কি, তো আমার তো বলছে না, এটা তো আমিও শব্দ পাইছি, এটা কি ভিতরে কিছু আছে কিনা, ভিতরে থাকলে তো লাশের অনেক ক্ষতি হবে, দেখা শোনার সময় থাকে না, একটা ইঁদুর রয়ে গেল, একটা তেলা পোকা রয়ে গেল, এরকম তো শব্দ হতে পারে, এটা ক্লিয়ার হওয়ার জন্য তাদের খুললো। কফিনটা খোলার পরে দেখবে যে লাশ তো সাধারণত কফিনে হিট করে শোনা থাকে, কিন্তু ওই লাশটা কিন্তু উপুত করে শোনা,
পুরো উল্টে গেছে।
হ্যাঁ, পুরো উল্টে গেছে লাশ।
রাস্তায় তো আসার সময় আপনার যে ধরনের রাস্তার কথা বললেন, এমন কি
খুব প্লেন রাস্তা, আমাদের কোনো চাকা বা পাঞ্চারের কোনো সমস্যা নাই, গাড়ি কোনো ঝাঁকি
ওখানে যায়নি,
কফিন পুরো যায়নি। আর বিশেষ করে ভাইয়া ওটা অ্যাম্বুলেন্সের উপরে তো আমরা তো নিচে ফ্লোরে রাখি, যেখানে পেশেন্টটা নিই আমরা,
মানে রোগী রাখা হয় যে ধরনের,
যেখানে রোগী রাখা হয়
নরম বেডে,
নরম বেডের উপরে রাখার পরে দুটো ক্লিপ থাকে দুই পাশে কফিন আটকানোর জন্য, সেখান থেকে আমরা দুটো ক্লিপ মেরে দিই। আমার মনে হয় যে কফিনটা লড়ার মতো কোনো নাই, সেরকম হয় না। তো এরপরে আমার ওস্তাদ তো অবাক, আমি তো অবাক, সবাই অবাক। তো ওইখানে যে হোটেলে দুজন লোক ছিল, তো ওনারা আসছে, ওনারা আসার পরে কয়ে ভাই আপনারা আগে গাড়িটা রাখেন আমার হোটেলের সামনে, এখানে জায়গাটা খুবই খারাপ, এখানে এর আগেও লাশ নিয়ে অনেক কাহিনী হয়েছে, লাশ ফায়ার পর্যন্ত ফেলছে সুযোগ পেয়ে, যেটা অনেক খারাপ। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে কেন দাদু, কেম মানে একটু বয়স্ক লোক, পরে বললো যে এই যে আমার যে দোকানটা, এই দোকানটা থেকে তুমি পিছন দিক থেকে 30-40 হাজার যাও, এখানে একটা শ্মশান জায়গা, মানে খুবই জায়গাটা কিন্তু এর ভিতরে আমার সর্বোচ্চ, ঠিক আছে এটা পার করছে এখানে। তো আমরা ফেরি পাইলাম প্রায় আজানের পরে পরে, যেখানে পরে পরে আমরা বাড়িতে গেলাম, কারণ আমাদের পরে ভাই যেটা হচ্ছে যে আসার কফিনটা তো খুলে, কফিনটা খুলে তখন দেখি জানাজার প্রস্তুতি নিচ্ছে, তখন কিন্তু আমরা জানি যে আসলে লাশটা জানাজার না করা ছিল। এই ভিতরে আমি গেছি লাশটা খেতে পারি, এই মুহূর্তে আমার গাড়ির যে ব্যাটারিটা এটা চুরি হয়ে যায়, তো আমাদের ওখানে দুই দিনই থাকা লাগবে। তো এর ভিতরে জানাজার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ভাইয়ের লাশটা খোলার পরে দেখে ছিল কিন্তু মহিলা, মেয়ের নাকি অনেক বড় বড় চুলও ছিল, কফিনটা খোলার পরে ভাই দেখে একটা চুলও নেই, মাথাটা কিন্তু সম্পূর্ণ
ন্যাড়া অবস্থায়,
ন্যাড়া অবস্থা আছে, একটা চুলও নেই। আর চুল যদি ওখান থেকে ঝরেও যাইতো তাহলে কিন্তু কফিনই থাকতো,
কফিনই থাকতো,
কিন্তু নাই। তারপরে ভাই গেল, তো আমাদের সাথে দুদিন থাকা লাগবে, তাহলে আমাকে বললো যে ঠিক আছে দুদিন থাকবে। দুদিন পরে যেটা খবর পেলাম যে ভাইয়া ওইখানে লাশটা কবর থেকে নাই,
নাই হয়ে গেছে বলতে কি চুরি হয়ে গেছে বা এই ধরনের কিছু,
এখন এটা তো আর জানি না, পরবর্তীতে আর এটা জানা হয়নি অবশ্য, কিন্তু নাই হয়ে গেছে লাশটা, লাশটাকে আর পাওয়া যায় না কোথাও। এই ছিল আমার ভাইয়া।
ওকে, লাশের ঘটনা বললাম না, এক্সপিরিয়েন্স এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স থাকে। আমরা লাশের বাহী গাড়ির ঘটনা ডরে আরো আগে শুনেছি, জাস্ট মানে গত এপিসোডেই আমরা একটা ঘটনা পেয়েছি, পয়সাল নামে একজনের একটা ঘটনা গিয়েছিল, আমরা অনেক রেসপন্স পেয়েছি পয়সালের ঘটনায়, যেখানে একটা অ্যাম্বুলেন্স এর উপস্থিতি ছিল পরোক্ষভাবে। তো আসলে আপনার ঘটনা পুরোটা শুনে আমার যেটা মনে হলো, কিছুটা হলেও আমি একটু ভিন্নতা পেয়েছি এই ঘটনাটার মধ্যে। তো এবার আমরা পরবর্তী ঘটনায় যাই।
হ্যাঁ ভাইয়া, আর একটু কাহিনী আছে এখানে, মানে আর একটা অ্যাম্বুলেন্সের কাহিনী নিয়ে, এটা হচ্ছে আমরা ঢাকা থেকে এরকম একটা লাশ নিয়ে যাই, সেটা হচ্ছে জয়পুরহাটের উদ্দেশ্যে। জয়পুরহাটে যাওয়ার পরে আমরা প্রায় রাত 3টার দিকে যাই পৌঁছে, মানে 2:30-3টার দিকে এরকমই, সেটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর লাশ নেওয়া। পৌঁছানোর পরে মেন স্থল থেকে ভিতরে যেতে হবে আমাদের আরো প্রায় 2-4 কিলো, কিন্তু ওটার লেগে কাঁচা রাস্তা, তো ওইখানে রিলেটিভরা তারাই আছে লাশ নেওয়ার জন্য, আর গুড়ি গুড়ি বৃষ্টি ভাইয়া। তো যাই হোক, আমরা গেলাম ওইখানে, যাওয়ার পরে ওস্তাদের লাশ টাশ নামাইলো, ওস্তাদ আমার কইতেছে যে পিছনে না থাকতে গাড়ির ভিতরে, আমি বলছি যে না ওস্তাদ আমি আসলে থাকতে পারবো না, আমি চলি, গাড়িতে তো আর পিছনে নেওয়ার মতো নাই, তো চলেন আমিও যাই। তো ঠিক আছে, হেল্প কর, হেল্প করার পরে ভাইয়া আমি আসলে পিছনে, কারণ আমার গাড়ির কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমার হাতে নিতে হয় আর কি, তাহলে এগুলো দেখা গেছে গ্লাস ভেঙে নিয়ে গেলে অনেক দামি জিনিস, যাই আমি রওনা দিলাম ভাইয়া। তো এর ভিতরে ওই লাশটাও ছিল মনে হয় সম্ভবত জানা যায় সারা, আমার কাছে মনে হচ্ছে এটা, আমার ওস্তাদও বলে না বা ওদিকে রিলেটিভটাও বলে না, পোল ভাঙাবে, পোল দিয়ে লাশ নেওয়া সম্ভব না, নিতে হবে আপনার খাল দিয়ে নামায়, তো খালে মনে করেন হাতে সমান পানি এরকমই, এটা রূপে দিয়ে নিতে হবে। তো আমি লোক দেখছি ফার্স্টে 4 জন, আমার ওস্তাদ 1-5 জন, আমি নিয়ে 6 জন। তো যখন আমরা হাতা দিয়েছি লাশটা নিয়ে, তখন দেখি একজন লোক বাড়ছে, এখানে তো লোক অলরেডি বেড়ে গেছে, আমি জানি না কিন্তু ঘুমটা দেওয়া লোকটা বুঝলাম না, পুরুষ সমান ভাই আমি জানি না, এছাড়া আমি একটু পিছে। তো যখন যাইতেছে তখন দেখলাম ভাইয়া আমার ওস্তাদের নাম ছিল লাশ দিয়া,
ঘুমটা দেয়া বলতে আপনি বোঝাতে যাচ্ছেন যে ওনার মানে মাথায় কাপড়ের
মতো স্পষ্ট না, আসলে দূর থেকে বোঝা যাইতেছে না যে উনি মহিলা না পুরুষ, আমি একটু দূরে একটু পিছে। তো যাই হোক, আমার ওস্তাদের যখন নাম ছিল লাশটা নিয়ে
মানে পানিতে নেমে,
হ্যাঁ পানিতে নেমে ওই পার যেতে হবে,
ওই হেঁটে যেতে হবে, খুবই অল্প পরিমাণ পানি,
অল্প পরিমাণ পানি মানে হাঁটু হাঁটু পর্যন্ত পানি।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তো এই ভিতরে যখন নামছে লাশটা কাঁদে, তো সম্ভবত ওসব লাশগুলো তো খুব ভারী হয়ে যায়। যাই হোক, যখন যাওয়া ধরছে তখন আমি খেয়াল করতেছি যে সবাই কিন্তু কাদার ভিতরে নামছে সমান নাই, কিন্তু এই পিছে যে একটা লোক, যে লোকটা ঘুমটা দেওয়া ছিল, এই লোকটা কিন্তু অবভিয়াসলি ভাইয়া আমি রূপটা কিন্তু হাইটা জিতেছে, উনি কিন্তু দাবেও নাই, নেগেটিভ কিছু করেও নাই। আমি কিন্তু 30 সেকেন্ডের মতো সামনে আগেছি যে আমি আসলে ক্লিয়ার হওয়ার জন্য, আসলে মূলত কি আমি কি অ্যালোসিনেশন হচ্ছে নাকি এরকম টাইপের। কিন্তু না, ক্লিয়ার আমি তাকে দেখলাম যে না উনি কাদার উপরেই হাইটে যেতেন, আমি খুবই কম ছিল, কাদাটাই বেশি ছিল। এই ভিতরে আমি ওস্তাদের ডাকি, ওস্তাদের ডাক দেবো, ওস্তাদ তো আর ঘোরা সম্ভব না। উনি বলতেছে কি কি হয়েছে বলার পর ওই লোকটা ভাই পুরোপুরি ভেবে এখানে নেন। তখন কিন্তু লোক আমার ওস্তাদের সহ ওই লাশের রিলেটিভ সহ মাত্র পাঁচজন, আর আমি একজন ছয়জন। ওই জায়গায় আমরা যথারীতি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমরা লাশটা নামাই। এদিকে ওস্তাদ বলতেছে ঠিক আছে একটা বালতি আর একটা মগ নিয়ে যা, নিজের একটু গাড়িটা ধো, আর একটা পিছিয়ে আমার সাথে দেয়। এবারে আমরা যাই ভাই, যাবো আমরা ধুবো। এর ভিতরে একজনের কান্না শুনতে পাচ্ছি, আমাদের গাড়িটা যেখানে রাখা হয় সেই পাশে একটা ডোবা, ডোবার পাশে একটা গাছ, ওইখানে গাছটার সাথে হেলান দিয়ে বসে বসে ওই জন্য কাঁপতেছে আর কি, এরকম কিছু। তো পিছিয়ে বলতেছে ভাইয়া ওরকম ওরকম কাঁপতেছে, চলন যায় দেখি। আমার মনে তেমনি দেখাই যাচ্ছে
যে কেউ বসে
কেউ বসে একজন কাঁপতেছে, কিন্তু একটু দূরে আবছা আস্তা দেখা যাচ্ছে পুরোপুরি না। আর বিশেষ করে কাপড়টা সম্ভবত ভাই কালো টাইপের হবে, মানে নেভি ব্লু টাইপের এরকম কিছু, কারণ কালো হলে তো একদম ছিনা যাইতো না। আমরা গেছি কাছের ভিতরে, তো ভাইয়া বলতেছি যে কান্নাটা মহিলার ভাই, কান্নাটা মহিলা। আমরা বলতেছি কি ব্যাপার আপনার কি হয়েছে, বিচার বলার পরে ভাই এখন উত্তর দিতে পারা। যখন উত্তর দেয় তখন আমার একটু অস্বাভাবিক মনে হয়েছে জিনিসটা, যে আসলো লাফের গাড়ি নিয়ে আসলাম, এরকম হইতে হতে পারে রাস্তাঘাটে খুবই অন্ধকার, দামটা খুবই অন্ধকার, কোনো কারেন্টের নিয়ে আসলাম। এর ভিতরে পিছিয়ে বলতেছে কি ব্যাপার কি হয়েছেটা কি বলেন আমি, আপনি বলেন। যখন ভাইয়া ঘুমটা সরাইলো, তো আমি তো চিনি না আসলে রিলেটিভ কে বা কারা, কিন্তু পিছিয়েটা মোটামুটি 8-10 বছরের, ও তো আর ভোলার মতো না। ও দেখা ওইখানে দাঁড়াইছিলাম, তো এর ভিতরে আমি যখন পিছের দিকে দৌড়েছি লাইট আনতে, আমার লাইট আনতে, লাইট আনতে এসে দেখি ময়লাটা নাই, ময়লাটা সেন্সলেস পড়ে আছে। আমি ওকে নিয়ে গাড়ি কিনে নিই, কিনে পরে আমি বসে থাকি, দুয়া দূর পড়তে থাকি। আমি এর ভিতরে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমার এখানে, আমার গাড়ির এখানে। কিন্তু ওস্তাদের কাছে শুনছি যে লাফটা নামানোর পরে আমরা যখন আসছি গাড়ি ধোয়ার জন্য, তখন মূলত ওস্তাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি, ওই গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রায় মাথা আসার বৃষ্টি, অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। এর ভিতরে পিছিয়ে ফেসটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট পরেই ফিরে আসে। ফিরে আসার পর আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারটা কি, পিছিয়ে উঠে উঠে বলতেছে যে মনিফু মনিফু, পিছিয়েটা মহিলাটাকে চিনছে। কিন্তু ওই মহিলা আর 6 মাস আগেই মারা গেছে।
আচ্ছা,
ওই যে মহিলাটা ছিল ওটা 6 মাস আগেই মারা গেছে, আর ওই যে লাফটা আমরা নিয়ে আসছি ওটা ওই মহিলার স্বামীকে নিয়ে আসছি আমরা। ওই পিচির কাছ থেকে আমি ক্লিয়ার হওয়ার জন্য বারবার জিজ্ঞেস করছি, বাবু তুমি কি শিওর? তো 8-10 বছরের সমান ভাই, ও তো আসলে চেহারা ভুল করার মতো না মনে হচ্ছে যেটা। তো এরপরে ওর ফ্যামিলিতে গিয়ে এটা বললাম, ওর ফ্যামিলি বললো হ্যাঁ ঠিক আছে, ওরে এরা আগের দিনও দেখছে যদি আমার ভাইটা মারা যাবে, আগের দিনও যে একটা গরু ছিল, শান্ত সভ্য গরু, একটাই গরু ছিল। ওই গরুটা লাফালাফি করতো, তখন সে লাইট মেরে দেখে যে গরুটা মানে ওখানে থাকতে পারতো না, অস্থিরতা বোধ মনে করতো গরুটা। তো উনি আবার নিয়ে ওনার পাশে বারান্দায় দাঁড়িয়ে, তখন কিন্তু আসলে উনি যখন আসে রিটার্ন তখন দেখে যে ওখানে খারাই আছে, তখন বললো যে তুই কে, ওর আম্মু রিপিট করছে যে তুই কে। তখন ওই মনি, ওর যে মনিফুবু, ওই মনিফুবু বলছে যে আমি মনি এম কণ্ঠই, যখন বলছে তখন উনি বলছে যে হয়তো মজা করতেছে এরকম কিছু। উনি যখন লাইটটা মারছে ভাইয়া, লাইটের পাওয়ারটা এইটা গেছে, ওলটা কেটে গেছে লাইটে, লাইটের আসলে আলোটা আর কি ওদের গায়ে ধরে না বেশি একটা। তারপর যখন বলছে তো আমার এত দেখার শখ একটু সামনে, ওর মা আবার ছিল খুব সাহস মহিলা হলো, সামনে যখন গেছে তখন ঘুমটা ফালানো পরে দেখে হ্যাঁ ঠিক আছে ওনারই ভাই।
এবং উনাকে দেখা যাওয়ার দুইদিন একদিন পরেই হচ্ছে উনার হাজবেন্ড মারা যায়,
একদিন পরেই হাজবেন্ড মারা যায়। তো এই হয়েছে ভাই কাহিনী। তারপরে অবশ্য জানা গেছিল যে 41 দিন যখন হয় মিলাদের সময়, তখন নাকি আবার দেখা দিয়েছিল ওই ছেলেটার মাকে। ওই ওটা আমার ওস্তাদের সাথে ফোনে কথা হয়েছিল, ওস্তাদও আমাকে কেন শোনা। তো এই ভিতরে ওরা কথা 41 দিন পরে ওই যে মনে তাকে আমরা দেখছিলাম, ওনাকে হাসতে হাসতে ওকে বলছে যে আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে এরকম কিছু আর কি। তো এটা আমার অবশ্যই ক্লিয়ার জানা নেই, এই এই ছিল আমার দ্বিতীয় ক্লিয়ার।
ও মাই গড, মানে শেষের যে ঘটা মানে শুনলাম আমি, শেষ দিকে এসে তো আমি সত্যি ভয় পেয়ে গেছি, সিরিয়াসলি বলছি, মানে শেষ দিকের ঘটনাটা শুনে আমি মানে নিজেই মানে অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, কি বলবো, এক্সপিরিয়েন্স তো আসলে মানে রাস্তা এক্সপিরিয়েন্স হচ্ছে, রাস্তা শেষ হওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা ছিল নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল।
জ্বর চলছে এবং সুমন আপনাদের সাথে আছে, আর একের পর এক ঘটনা তো শুনতেই পাচ্ছেন। তো আরো কিছু ঘটনা অপেক্ষা করছে সবার জন্য, এবং আরো কয়েকজন বন্ধু আজকে আছে আমাদের সাথে, তাদের ঘটনাগুলোর দিকে এবার যাই এবং আমরা জানি এক এক করে তাদের এক্সপিরিয়েন্স গুলো কি ছিল। তো যার কাছে যাচ্ছি এই মুহূর্তে নুহাশ, রাইট?
জি ভাই।
ওকে নুহাশ, পুরো নাম কি এবং কোথায় থাকেন? কি
জি ভাই, আমার নাম নাজিম নুহাশ, আমি মিরপুর থেকে এসেছি।
ওকে, তো কি করেন এখন?
আমি এখন ভাইয়া স্টুডেন্ট প্লাস ক্রিকেট খেলছি বিএসপিতে।
এবং ক্রিকেট খেলেন এবং ক্রিকেটের যে জোয়ার বইছে, এবং আমরা আশা করি, প্রত্যাশা করি একটা সময় আপনাকেও যেন ওই জায়গাতে আমরা দেখতে পাই
ইনশাআল্লাহ।
তো নুহাশ, আমরা যেটা শুনেছিলাম ডটিম এর কাছে, আপনার কিছু ঘটনা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তো আমরা ঘটনার দিকে যাই।
আচ্ছা ভাইয়া, হলো ঘটনাটি আমার পিসিকে আমাদের বাসায় ঘটা। তো ঘটনাটি ঘটে ডিসেম্বর মাসে। ঘটনাটি এমন হয় যে আমি ছোটবেলা থেকেই একটি বিড়াল পালতাম, যদি বলা যায় 3-4 বছর আগে। বিড়ালকে আমাদের পালার জন্য বাসায় নিয়ে আসা হয়, ছোট একটি বিড়াল, খুব সুন্দর কিউট ছিল। তো বিড়ালটি হঠাৎ করে ডিসেম্বর মাসের একটা একটা টাইম, আমার ডেটটা মনে নাই কিন্তু মনে আছে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে তো বিড়ালটি হঠাৎ করে মিস্টেক মানে উদাও হয়ে যায়। তো উদাও হয়ে গেলে আমার ছোট বোন, খুব ছোট মানুষ, সেই বিড়ালটিকে খুব খোঁজাখুঁজি করে এবং কান্নাকাটি করে, খুব আদর করতো, কারণ হলো ওই বিড়ালটিকে মানে লালন পালন বা খাবার সরবরাহ যে কথাটা গুলো ছিল।
বিড়াল যেভাবে পালে, অনেকে আমি দেখেছি যে আমারও কিছু পরিচিত মানুষ আছে যারা বিড়ালকে এত আদর করে, মানে ফ্যামিলি মেম্বার,
ফ্যামিলি মেম্বার, রাইট?
এবং বিড়ালরাও খুব খুব সুন্দর ভাবে, কিউট ভাবে মিশে যায় পুরো পরিবারের সাথে,
পুরো পরিবারের মিশে যায়। এই বিড়ালটি এমন ছিল যে আমি যে খাতে ঘুমাতাম, শীতের দিনে সে আমার, আমি যা ব্যবহার করতাম শীত বস্ত্র, ল্যাপ বা কম্বল বলা যায়, সেই সে তার ভিতরে এসে ঘুমাতো।
এই পরিমাণে,
এই পরিমাণ প্রিয় ছিল, পরিবারের সাথে ক্লোজ ছিল। তো বিড়ালটি উদা হয়ে যাওয়ার পর আমার ছোট বোন রীতিমতো কান্নাকাটি করে বা মন খারাপ করে, তো আমরা বিড়ালটিকে খোঁজাখুঁজি করি কিন্তু বিড়ালটিকে পাওয়া যায় না। তো তার আগে একটু বলে নেই, আমরা বিষয়টিকে ধ্যান দিইনি এই কারণে যে আমাদের বাসার সামনে একটি হাইওয়ে রয়েছে, তা আমরা ভেবেছিলাম হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টও সে ডেট হতে পারে বা হারিয়েও যেতে পারে বা কোথাও আটকাও পড়তে পারে, এটাই স্বাভাবিক বিষয় নিয়েছি। তো বিষয়টি ঘটে এমন যে দুই থেকে তিন দিন পর বিড়ালটি ফিরে আসে। আমার আম্মু একদিন সকালবেলা 6টা বাজে, যেদিন বিড়ালটি ফিরে আসে সকাল 6টা বাজে, গেট খুলে, মানে ক্লোজ থাকে তো গেট গুলো, আমরা কোয়ার্টার বাসায় থাকি, গেট খুলে দেখে বিড়ালটি দরজার সামনেই বসে আছে। তো সেই সময় আম্মু তো খুব খুশি, বিড়াল চলে এসেছে, এবং আমার ছোট বোনকে গিয়ে ডাকে, এই তোর বিড়াল চলে এসেছে, ঝুমু তুই চলে আয়, তোর বিড়াল চলে এসে, তুই দেখ, তুই তো অনেক কাটাকাটি করেছিলি। তো ও তাড়াতাড়ি করে চোখ টোক মুছিয়ে চলে আসে বিড়ালটিকে ধরতে। তো আমার বিড়ালটি এমন ছিল যে ওকে যদি হাত বাড়িয়ে দেওয়া হতো তাহলে ও আমনিতেই মানে লাভ দিয়ে কোলে চলে আসতো, এতটাই ইয়া ছিল, পোষা বিড়াল যা হয়তো আপনি দেখে থাকবেন। তো ভাইয়া, বিড়ালটির আচরণটি ছিল তার থেকে ভিন্ন, বিড়ালটি আগের মতো সে আচরণগুলো করলো না, বিড়ালটি আমার বোনকে পাশ কেটে মানে অ্যাভয়েড করে সে ঘর দিকে চলে গেল, ঘরের ভিতরে চলে গেছে। তো আমার ছোট বোন পৃথিবীতে যাচ্ছে, তো আম্মু বলছে কি ঘুম থেকে উঠছি যে হাত মুখ ধুয়ে নে। তো সেদিন আরেকটু বলে রাখি যে আমার বাবা সেই সময় ঢাকার বাইরে ছিল, যেহেতু ডিসেম্বর মাস আমার ছোট বোনের পরীক্ষা শেষ, তো বছরের মধ্যে তো ছুটি পাওয়া যায় না, তো আমরা প্রোগ্রাম করি যে আমার আন্টির বাসায় বেড়াতে যাব। তো সেই অনুসারে একটি প্রস্তুতি নিচ্ছিলাম, তো হাত মুখ ধুয়ে আমরা রেডি টেডি হয়ে রয়েছি যে আমরা আন্টির বাসায় যাব। তো সবসময় মতো যেটি করি যে আমরা যদি ঘর থেকে কোথাও যাই মানে বেড়াতে যাই, তখন বিড়ালটিকে ঘর নোংরার ভয়ে বিড়ালটিকে ঘর থেকে বের করে ক্লোজ করে দিই। তো রীতিমতো সেই কাজটি করছি। আমার ঠিক মনে আছে আমি যখন ঘর থেকে বের হই তখন সবকিছু অফ করে দিই, ক্লোজ করে আমি বিড়ালটিকে ঘর থেকে বের করে দিই, কারণ বিড়ালটিকে ঘর থেকে বের করলে ঘর নোংরা করবে না, আর আমাদের তো কোয়ার্টার বাসা অনেক মানুষ রয়েছে, ওর খাবার দাবারের কোনো সমস্যা হবে না কারণ সবাই ভালোবাসে বিড়ালটিকে, এমন ছিল। তো দেখলাম, আমার খুব মনে আছে যে বিড়ালটিকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু যখন আমরা দু থেকে তিন দিন এরকম টাইমে যখন আমরা ঘরে ব্যাক করি, গেট খুলতে দেখি বিড়ালটি ঘরের মধ্যে।
ঘর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 86তম পর্ব আপনারা শুনছেন, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। রাত অনেক গভীর, বিশেষ করে ঢাকার বাইরে যারা কিংবা ঢাকার আশেপাশে যারা টপ শুনছেন এই মুহূর্তে, তাদের জন্যে অনেক বেশি রাত। দেশের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য হয়তো বা বাংলাদেশের এই গভীর রাতের ফ্লেভারটা তারা নাও পেতে পারেন সময়ের তারতম্যের কারণে। রাত যতটা গভীর হয় ডর ততটা গাঢ় হয়। প্রিয় শ্রোতা, একটু পরেই ডরের রেসিপিটা আমি জানিয়ে দিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিটের। ফিরব ঠিক রাত 1টায়। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের রেসিপি নিয়ে আমাদেরকে অনেকেই মেইল করেছেন, আমাদেরকে অনেকেই ফিডব্যাক পাঠান এবং এই ধরনের কথা বলেন অনেকেই, যাদের হার্ট দুর্বল তারা যেন এই রেসিপি মেনটেন না করে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আমরা যখন অনুষ্ঠানটি শুরু করি তখন আপনাদেরকে একটি কশন বা সতর্কতামূলক কথা বলি আমরা অনুষ্ঠানটি শুরু করি। ভয় পাওয়ার জন্যে ভয় পাওয়ার মতো পরিবেশ খুবই 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 জরুরি। আপনি যদি একেবারে দিন দুপুরে কাঠ ফাটা রোদে বসে ভূতের গল্প শোনেন সেটা নিশ্চয়ই আপনার মনে দাগ কাটবে না। কিংবা আমি যদি বলি 100 জন বন্ধু সাথে করে কোনো একটা জায়গায় বসে আমোদ ফুর্তি করতে করতে ভূতের গল্প শোনেন সেটা নিশ্চয়ই আপনার মনে দাগ কাটবে না। ভয় পাওয়ার জন্যে শুনশান নিরবতা, একলা একা এবং মনের কোণে অদ্ভুত সব কল্পনা খুবই জরুরি। ভয় একটা স্বাদ, এই স্বাদ যারা নিতে চান তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান ডর। ডর
আমার খুব মনে আছে যে বিড়ালটিকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু যখন আমরা 3 দিন পর, 2 থেকে 3 দিন এরকম টাইমে যখন আমরা ঘরে ব্যাক করি, গেট খুলতে দেখি বিড়ালটি ঘরের মধ্যে। বিষয়টি আমার অবাক লাগে। আমি তখন আম্মু তো খুব আমার সাথে চিলাচিলি করে, তুই বিড়ালটা ঘরের ভিতর, তুই বিড়াল কেন ঘরের ভিতর, তুই ঘরের ভিতরে হয়ে গেছিস, ঘর যদি নোংরা করে তারপর একটু মানে ইয়া করে। তো আমরা খুঁজে খুঁজে দেখি কোনো নোংরা টোংরা করেনি, কিন্তু পরবর্তীতে জানা যায় যে আমি যে ঘর থেকে বিড়ালটিকে বের করে দিয়েছি ঘটনাটা সত্য ছিল। কারণ যেদিন আমরা আন্টির বাসায় যাই সেদিন রাতেও বিড়ালটিকে আমাদের মানে যে গলি আছে মানে বাসার যে পথটা সে পথে দেখেছে অনেকে, আমাদের বাসায় যারা থাকে তারা দেখেছে। তো ভাইয়া একটা একটা পর্যায়ে এমন হয় আমরা রাতে যখন পড়ি তখন দেখা যায় যে বিড়ালের আচরণটি টোটালি ডিফারেন্ট। মানে আগে যেমন আমরা তাকে ধরতাম বা আমার ছোট বোন যখন বসতো তখন দেখতাম মানে আমরা যখন খাবার টেবিলে বসতাম সবাই মিলে পরিবার সবাই মিলে খাবার টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করতো, তা আমরা ছোট পোষা বিড়াল তো আমরা একটি ইচ্ছে তৈরি করা ছিল আমাদের যে ওটার জন্য ওর খাবার সরবরাহ করার জন্য সেটি। তো এখন দেখতাম যে ও সেখান থেকে রিটার্ন করার পর যে আসলো সে খাবার টেবিলে আমরা খাবার টেবিলে সবাই আছি, বাট ওর
আশেপাশে আচরণটা চেঞ্জ হয়ে গেছে,
একদম টোটালি চেঞ্জ। আমরা মাছের কাঁটা দিচ্ছি বা সাধারণত এগুলি খাই কিন্তু এগুলি নয়। তো দেখা যায় যে বিড়ালটা কেউ রান্না করে মাছ কাটছে, মাছ ধোয়ার যে পানিটা মানে রক্ত পানিটা যে মাছের রক্ত সেই পানিটাকে সে এক চুমুকে খেয়ে ফেলছে, যেটা সে কখনোই করেনি, আমি কখনো তাকে দেখিনি। 3 বছর তাকে পালা হয়েছিল, এর মধ্যে তাকে কখনো আমি এই আচরণ করতে দেখিনি। এবং আরেকটি জিনিস যে আমরা দেখে থাকি যে বিড়াল জিভরা বের করে চেটে চেটে খায় পানি সবসময়, আর ততটা বেশি পানি খায় না, কিন্তু সেই ওই পুরো পানিটা এক চুমুকে খেয়ে ফেললো। এবং সেদিনই বা তার 1-2 দিন পর মনে হয় আমাদের পাশের বাসায় একটি অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠান ছিল সেখানে গরু জবাই দেওয়া হয়, আমি সেখানে আবিষ্কার করলাম যে সে সেখানে গিয়ে রক্তগুলি খাচ্ছে, যেটা মানে আমি জানি না যে বিড়াল কখনো দিন রক্ত খায় কিনা। আমরা দেখে থাকি যে কুকুর বা শিয়াল টাইপের ওনারা রক্ত খায় ওই প্রাণীগুলো, বাট বিড়াল রক্ত খায় না এটা আমি। তো ভাই পরবর্তীতে আমরা দেখি যে আরো কিছু আচরণ, যে একদিন রাতের বেলা আমরা করছিলাম আমি এবং আমার ছোট বোন দুজন স্টাডি করছিলাম, এই সময় নূপুরের শব্দ ঝুন 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 ঝুন। তো আমরা কেউ আর মানে বিড়ালটি যখন আসে তখন আর ওকে দেখিনি, কেন ও আর আমাদের কাছে আসছে না। আমরা দেখি যে ওর গলায় একটি ঝুনঝুনি বাঁধা, তো এটি ও মানে হাতে বা নড়াচড়া করে, তো ঝুনঝুনি বাজে। তো তো রাতের বেলা সবকিছু স্যালেন্স থাকলে, পিন্টস স্যালেন্স থাকলে, তো সেই সময় আমাদের পড়াশোনার সমস্যা ছিল, তো দেখলাম ঝুনঝুন শব্দ হচ্ছে বিড়ালের গলা থেকে। তো আমি বিড়ালটিকে ধরতে চাই কিন্তু বিড়ালটি আমার হাতে আসছে না। ধরতে পারছি না। তা আম্মু বললো কি এত রাতে তুই এরকম করিস না, খাটের নিচে পোকামাকড় থাকতে পারে, কামড় দিতে পারে, সকালবেলা যা করা করিস, আজকে তোরা বাতি নিবি ঘুমিয়ে পড়। আরেকটা জিনিস বলে দেখি, বিড়ালটি কিন্তু সব সময় আমি যখন ঘুমাতাম গরমের দিনে আমার মাথার ঠিক কাছে অথবা পায়ের কাছে সে ঘুমাতো, আর শীতের দিনে যেটা হতো শীত নিবারণের জন্য যা ব্যবহার করতাম সে সেখানে থাকতো। তারপর যা ঘটে যে আমি ওই গলাতে সকালবেলায় ঝুনঝুনিটা অনেক কষ্টে বিড়ালটাকে ধরি এবং ঝুনঝুনিটা খুলে যেহেতু সমস্যা করে নুপুরে আওয়াজ হয়, তা আমি ওটা ড্রেনে ফেলে দিই, আমাদের সামনে একটি ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দিই। আমি ফেলে দিয়ে ওই দিন শুক্রবার ছিল, আমি গোসল টোসল করি, গোসল টোসল নামাজ পড়ি, নামাজ পড়ে এসে খাবার দাবার খেয়ে শুই, দেখি সেই ঝুনঝুনির আওয়াজ, আমি বলি এটা আবার কোথা থেকে আসে। তখন বিড়ালটাকে আমি দেখছিলাম বিড়ালটার গলায় আমি যে ঝুনঝুনিটা ফেলে দিয়ে আসছি সেই ঝুনঝুনিটাই তার একই ঝুনঝুনি। আমি এটা মানে এখন আমি পুরো একদম এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে লেগেছে, এটা এটা একদম অদ্ভুত লেগেছে, এতক্ষণ যা ঘটেছে সেটা ঘটতেই পারে, এটা অদ্ভুত। তারপরে সেই দিনই আমি খাবার দাবার খেয়ে একটু বিকালবার রিল্যাক্সের জন্য ছাদে উঠি, তো ছাদে উঠেছি, ছাদে উঠে দেখি যে অনেক মাছের কাঁটা, তারপর মুরগির পালক অনেক এবং হাড্ডি মাড্ডি রয়েছে, তো নোংরা পরিবেশ। তো আমি আবার চিলাচিলি করি, চিলাচিলি করলাম যে এইগুলিকে ফেলছে। তো আমার আরেকটু বলে রাখি যে আমাদের বাসার যদি বলি লোকেশন বলি, পূর্ব দিকে মসজিদ, পশ্চিম দিকে একটি দোতলা বাড়ি, আর দক্ষিণ দিকে একটি রাস্তা মানে হাইওয়ে, আর উত্তর দিকে একটি পাঁচতলা বিশিষ্ট বাড়ি, মানে বাড়ি বলতে আমাদের পাশে শুধু দুইটি, আসলে এই পাশে মসজিদ। এরকম ময়লা আবর্জনা ফেলার কোন মানে প্রশ্নই
ওই জায়গা থেকে আসে,
ওই জায়গা থেকে আসে, আর অনেক ময়লা। আর এর আগে দুই তিন দিন আগে কিন্তু আমি ছাদে উঠেছি, এরকম ছিল না, তখন আমি চিলাচিলি করি, তারপর আমাদের বাসার বুয়াকে দিয়ে পরিষ্কার করে ফেলি, তো সেটা ওই পিছনতেই থাক। তারপরের দিনই আমি দুপুরবেলা দেখছি যে বিড়ালটি একটি মাছ প্রায় 3-4 কেজি ওজনের রুই মাছ টাইপের, সে মাছটিকে কামড় দিয়ে আমাদের যে দেয়াল আছে দেয়ালের উপর দিয়ে যাচ্ছে। এবং আমি একটু বলে দেই একটি বিড়াল হয়তোবা 8-10 পাউন্ডের হয়, কিন্তু যে মাছটি রয়েছে সেটিও কিন্তু 12-15 পাউন্ড এরকম হবে, তার পক্ষে কিন্তু ওই মাছটিকে সুন্দরভাবে
ক্যারি
করা সম্ভব না। এবং আমি দেখছি যে তার কোনো মানে সমস্যাই হচ্ছে না, একদম সুন্দর করে নিয়ে একদম কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, মাটিতেও মাছটি মাটিতেও নেই, যে মাটিতে ছেঁচড়ে নিয়ে একটা কথা আছে সেটাও না, একদম কামড় দিয়ে ক্রমশ নিয়ে যাচ্ছে। আমার জিনিসটা অবাক লাগলো এবং আমি ভাবলাম যে এটা আবার কার মাছ নিয়ে আসলো, ও তো কারো মাছটা এরকম আনে নাই, আমি এটা কিন্তু দেখিনি মানে এর আগে যখন এরকম ছিল। তো আমি ছাদের উপরে উঠি, আমাদের ছাদে ওঠার সিঁড়ি নেই, মই দিয়ে যখন উঠি উঠে দেখি যে ওইখানে বিড়াল নয় একটি বৃদ্ধ মহিলা, মধ্যবয়স্কী মহিলা, সে আমার দিকে নয়, আমি যেই দিক থেকে উঠেছি তার অপোজিটে বসে আছে, আমার দিকে না উল্টো দিকে মুখ করে, এবং সেই মাছটিকে চিরে চিরে খাচ্ছে। আমি বিড়ালটাকে ফলো করতে মানে যখন আমি মই দিয়ে উঠছি বিড়ালটি আমার সামনে দিয়ে চলে গেছে, আমি উঠতে উঠতেই যাই দেখি যে ওইখানে মহিলাটি সেই মাছটি খাচ্ছে, কিন্তু সেখানে বিড়াল ছিল না। এবং মহিলাটি যদি ব্যাখ্যা দিতে হয় ভাইয়া, তাহলে মহিলাটির চুল ছিল একদম লালচে লালচে টাইপ, এবং ছাড়া মানে একটু পাগল পাগল টাইপের, পাগল যে মহিলাগুলি যেরকম হয় এমন। এবং আমি আর তখন আমি এখনো কাঁপছি, যেহেতু আমি ফেস করেছি ভাই, আমার অনেক ভয় লাগছে বলতে, আমাদের সিঁড়ি নেই তো মই দিয়ে উঠেছে, তো মই ধরে আমি কাঁপছি, আমি কাঁপতে কাঁপতে আমি বিয়ার করে না পরে আমি নেমে গেলাম। যেহেতু ভাই এর আগেও আমাদের বাড়ি নিয়ে আরো দুই একটি ঘটনা ঘটেছে যেটি আমি আপনাকে পরে বলবো, তো আমি আর ইয়ে করি না, তো পরবর্তীতে আমার আব্বুকে আমি বিষয়টি জানাই, আব্বুকে জানানোর পর আমাদের পাশের মসজিদেরই হুজুরের সাথে আলোচনা করে, আলোচনা করার পর তিনি আমাদের বাসায় আসে, এসে বলে যে সুরা কালাম পরে হুজুরটা আমাদেরকে পড়া পানি দেয় এবং একটি পিস্তায় আয়াত লেখে, আয়াত লেখে বলে এটা দরজার উপরে টানিয়ে দাও, এবং বিড়ালটাকে যখনই দেখবা এই পড়া পানি যে কোনো একজন ছিটিয়ে দিবার উপরে, যেখানে থাকুক মানে একটু হলেও যদি ওর গায়ে স্পর্শ করে তাহলে কোনো প্রবলেম হবে না, ছিটিয়ে দিবা। তো আমরা সেদিন আর যেদিন হুজুর এসেছে আমাদের বাসে সেদিন আর বিড়ালটি আসেনি, তার পরের দিন দেখেছি কিন্তু আমাদের ঘরে আর আসে না, আমাদের যে পথ রয়েছে সেই পথের আশেপাশে হাঁটাচলা করে ঘোরাফেরা করে, বাট আমাদের বাসার মানে রুমের সামনে আর আসে না। তো বাসার সবাই এই বিষয়টিকে জানিয়ে দিয়েছিলাম যে এমন এমন, তো পড়া পানি ধরতে গেলে হুজুর বলেছিল যে যদি সম্ভব হয় সবাই একটু একটু করে পড়া পানি আপনারা নতুন পানির সাথে মিলিয়ে নিতে পারেন, এবং আপনারা সবাই যখনই দেখবেন তখনই বিড়ালটির উপরে ছিটিয়ে দিবেন। তো বিড়ালটি আমার মামি ঘরে বসে বসে টিভি দেখছিল, তো জানলা দিয়ে দেখলো যে বিড়ালটি বসে আছে জানলার পাশে, তো সে তখনই মনে করার সাথে সাথে সেই তো বিড়ালটা পানিটা নিয়ে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেওয়ার সাথে সাথে বিড়ালটি মানে বিদ্যুৎ গতিতে কোথায় যে ছুটে পালালো দেখা যায়নি, অনেক খোঁজাখুঁজি করলাম বিড়াল আনলি। তার এক দুই দিন পর, সবসময় তো ছাদে ওঠা হয় না, এক দুই দিন পর ছাদে ওঠার পর দেখলাম একটি বিড়ালের মরদেহ।
আচ্ছা,
কিন্তু একটি বিষয় যে বিড়ালের মরদেহটি এমন ছিল যে যেটি 15-20 দিন মানে একদম পুরো পচন ধরে গেছে,
মানে অনেক 15-20 দিন হয়ে গেছে,
15-20 দিন হয়ে গেছে এমন। আমার বিড়ালটি যেদিন হারিয়ে গিয়েছিল সেদিন থেকে যদি মানে হিসাব করি যে সেদিন থেকে এই দিন পর্যন্ত যদি সেদিন মরে থাকে তাহলে যেমন দেহটা হবে
ঠিক মানে প্রথমবার হচ্ছে যেদিন বিড়ালটা নাই হয়ে গিয়েছিল,
উদা হয়ে গিয়েছিল
ঠিক ওই দিন থেকে যদি একটা বিড়াল মারা যায় বর্তমান সময় পর্যন্ত যেই ধরনের পচা অবস্থায় পৌঁছাতে পারে ওই রকম মনে হচ্ছে। তো এতক্ষণে হয়তো অনেকের কাছে কি মানে একটা লিঙ্ক আপ যে কোথায় না কোথায় রয়েছে এবং এই বিড়ালটার পেছনে অদ্ভুত আচরণের পেছনে কিছুটা লিঙ্ক আপ খুঁজে পাওয়া যাচ্ছে। তবে যদিও বা এটা খুব স্বাভাবিক কিছু ঘটনা যে একটা বিড়াল সবসময় গৃহপালিত আছে, এটা যখন ছাড়া হয়ে যায় অন্যান্য মানে বন্য বিড়ালের সাথে মিশছে, তার মাঝে সহজাত বাই বন্ড সে অনেক নেচার থেকে অনেক কিছু পেয়ে থাকে, তো তার আচরণে একটা পরিবর্তন আসতেই পারে। কিন্তু লাস্টে আপনার কিছু কিছু ঘটনা যেটা বলেছেন যেটা আসলেই অনেকটা অদ্ভুত ইয়ার্ড কিছু ঘটনা ছিল, যেটা বিড়ালটার আসলে পুরো বিষয়টাকে একটা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছিল যে আসলে এই কি একটা বিড়াল ছিল নাকি অন্য কিছু। তো যাই হোক, যারা শুনেছেন তারা নিশ্চয়ই আপনাদের বিচার বিশ্লেষণ দিয়ে আপনারা মানে চিন্তা করে দেখতে পারেন যে আসলে ঘটনাটা কি ছিল, কোথায় এটার লিঙ্ক আপ থাকতে পারে। তো পরের ঘটনায় যাই আমরা, নুহাশ আমরা জানি যে আরো একটা ঘটনা আছে, মানে আপনি কথার সময় বলছিলেন যে আপনার বাড়িকে নিয়ে আরো একটা কিছু ঘটনা আছে,
আরেকটি ঘটনা।
তো সেই ঘটনায় আমরা একটু যেতে চাই,
সেই ঘটনাটা বলছি। তো ভাইয়া, আমরা যে বাড়িটাতে বসবাস করি, যদি সেই বাড়িটার কথা বলা হয়, বাড়িটা তিনটি অংশে বিভক্ত এবং খুবই মানে প্রাচীন কালের বলা যেতে পারে।
এটা কি এই একই বাড়ির ঘটনা?
একই বাড়ির ঘটনা, একই বাড়ির ঘটনা। তো যদি বাড়িটির ব্যাখ্যা দেই যে বাড়িটির স্ট্রাকচার কেমন, তাহলে বলবো যে বাড়িটির তিনটি অংশে বিভক্ত। যদি আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকি, কোয়ার্টার বাসাগুলি যেমন হয়, ডানে কয়েকটি ঘর, বাইরে কয়েকটি ঘর এবং সামনে দিয়ে গেলে ওইখানে তিনটি রুমের একটি ঘর রয়েছে, সেই ঘরটি হলো মাটির। আর এই পাশে যে ঘরগুলি রয়েছে এগুলো ইটের গাঁথনি করা, উপরে মানে টিন শেড টাইপের। তো ঘটনাটি হলো মাটির ঘরটাকেই নিয়ে। মাটির ঘরটি ছিল অনেক পুরাতন এবং ওইটা একটি স্মৃতি স্বরূপ রাখা হয়েছিল। তো এক সময় এমন আসে যে আমরা চিন্তা ভাবনা করি যে বাড়িটিকে ভেঙে দোতলা করব। তো সেই অনুসারে মাটির ঘরটি ভাঙা হয়, যে গাঁথনি করার জন্য মাটি খুঁড়তে হয়। মাটি খোঁদার জন্য যে যারা মাটি খুঁদে তাদেরকে একজন ডাকা হয়, সে মাটি খুঁজছিল। তো খনন করার সময় একটি শব্দ আসে টাস করে এবং সেটি একটি কাঁচের বোতল ভাঙার। তো বোতলটি যদি স্টাসকে দিতে চাই ভাইয়া, তাহলে হবে যে দেয়ালে যে বোতল গুলো হয় না, একদম একটু উপর মানে মুখার এদিক থেকে
কাঠের ছিপি লাগানো থাকে,
রাইট, ওরকম উপরে ছিপি লাগানো। তো ওই বোতলটি ভেঙে যায় ওই কোদালের আঘাতে। ভেঙে যাওয়ার পর তো
বোতলের মধ্যে আর কোনো কিছু ছিল?
বোতলের মধ্যে আর কোনো কিছু না, কিন্তু বোতলের গলায় মানে বোতলটার গলায় ছিল হলো চুল, চুলের সাথে পাটকাঠি বলা হয় গ্রামে, সে পাটকাঠি বাঁধা বাঁধা অবস্থায় ছিল এবং উপরে ছিল ছিপি, মুখানায় ছিপি লাগানো ছিল কাঠের। যিনি মাটি খনন করছিল তিনি অনেক বয়স্ক, তিনি বললো যে আপনাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমি ভাঙছি আমারই প্রবলেম হবে। তা আমি এর এই বিষয়টি বুঝিনি কি বললো, তা আমি আর ওদিকে কোনো আগ্রহ না দেখি আমি ঘরে চলে আসি। তো সেই দিনটি ভালো গেছে, তার পরের দিন থেকেই ঘটনা শুরু। তার পরের থেকেই আমরা আমাদের বাসায় কিছু সাউন্ড শুনতে পাই, আমাদের যেহেতু টিন শেড ছিল টিনের উপরে যে বিভর্ষ কিছু সাউন্ড হয়, যেমন উপর থেকে যদি আপনি কিছু নিক্ষেপ করেন, ইট বা পাথর যদি ফেলেন, এরকম সাউন্ড যে পড়ছে। প্রথম অবস্থানে শুরুটা হয় এইভাবে যে সন্ধ্যার পরপরই যে টিনের উপরে যেমন অ্যাঙ্গেল লাগানো থাকে টিনকে আটকে রাখার জন্য, সেই যে নাট থাকে উপরে সে নাট খোলার শব্দ দিয়ে শুরু হয়। আস্তে আস্তে শব্দটা বিকট হতে হতে এমন হয় যে মনে হয় কেউ হাঁটছে এবং সে খুবই ওজন সম্পূর্ণ, এবং আমরা মানে যে শব্দগুলি হচ্ছে সেগুলি অনেক বিকট বিকট, যে সে স্টেপ নিচ্ছে এটা আমরা বুঝতে পারছি ঘরের ভিতরে যারা আছি। কিন্তু তার আগে একটু বলে দিই যে আমরা যদি ঘরে যারা আছি যদি ঘর থেকে বের হই তাহলে আর শব্দটা পাই না, ঘরের মধ্যে যারা যারা থাকে সেই মানুষগুলি শব্দটা পায়। ইফতারি টাইম ছিল, আমি রাত্রি সময় 12:30 এগুলি কন্টিনিউ চলছিল, এরকম সেই দিনই হয় না, এরকম কন্টিনিউ চলছিল। দু তিন দিন পর আমাদের খুব অতিষ্ঠ হয়ে যায়। তো রাত্রির সময় প্রায় 12:30 কি একটা এমন সময় আমি টর্চ লাইট নিয়ে ঘর থেকে বেরোই। তার আগে একটু বলে নেই, আমাদের বাসার সামনে একটি আম গাছ ছিল, বাসার ডান পাশে একটি কামরাঙ্গে গাছ আছে। তা আমরা ভেবেছিলাম হয়তো এই শব্দগুলো মাঝে মাঝে চোর আসে, হয়তো চোরের পায়ের আওয়াজও হতে পারে, বা আমাদের যেহেতু বাসায় কাজ চলছে, কাজ চলছিল সেই সময় যে মাটির ঘর ভাঙা হয়েছে, কাজ চলছে, আমরা ভাবছিলাম হয়তো বা চোর টোর আসতে পারে, বিভিন্ন জিনিস ইনস্ট্রুমেন্ট গুলি সব ছড়ানো ছিটানো ছিল, আমরা ভেবেছিলাম হয়তো বা কাজটা চলছে, চোর টোর আসতে পারে। তো আমি লাইট নিয়ে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরই দেখি যে গলিতে মানে রাস্তায় যে মই দিয়ে যেখান থেকে উঠবো ছাদে, সেখানেই আমার এক আঙ্কেল দাঁড়িয়ে আছে, আমাদের বাসায় থাকেন। তো উনি আমাকে বললো, নুহাস কি লাইট আনছো? হ্যাঁ লাইট আমার দেবে। তো উনি বললো কি, আমি বলি কি আমি উঠি? কয় না আমি উঠতেছি দাঁড়া। উনি মই দিয়ে প্রায় 12টা সিঁড়ির মাত্র 6টা উঠেছে, দেখা যাচ্ছে যে ছাদের উপর কি। উনি আমার সম্ভবত উনি 8-10 সেকেন্ড তাকিয়েছিল, এবং তাকিয়েছিল, তারপরে সে তুরমুর করে নেমে গেল। নেমে আমাকে টর্চ লাইটটা দিয়ে বললো, নুহাস তুমি ঘরে যাও, আমিও ঘরে যাচ্ছি। এবং আমি দেখলাম তার সারা শরীর ঘামছে। তো তখন সে যেহেতু বললো আমি আর এই জিনিসটাকে ইয়ে করি নাই, তো তখন শব্দটা নেই বলতেই চলে আমি ঘরে চলে গিয়েছি। তো পরের দিন বিকালবেলায় সে চায়ের দোকানে চা খাচ্ছিল, তো আমি তাকে যে বললাম যে কাকা কি হয়েছে, আপনি কালকে কিছু বললেন না। তো বলে তোমাকে বলা উচিত না, তারপর বলি ভয় পেতে পারো। তো বাবা গতকালকে যখন উঠছি তখন দেখলাম তিনের উপরে 3টা কুকুর। ঠিক কুকুর বললে ঠিক হবে না, উনি গ্রাম্য ভাষায় বলছেন, আমি আমার আমার মতো করে বলি, কুকুর বললে ঠিক হবে না, একটা শিয়াল টাইপের, শিয়াল টাইপের, মুখটা একটু মানে সরু, এবং দাঁতগুলো, এবং সে যে মুখ থেকে লালা পড়ছে সেখানে রক্ত, রক্তের লালা পড়ছে, এবং চোখগুলি খুব বড় বড়, এবং যদি বলি যে কুকুরের গায়ে যেমন পশম থাকে সারি সারি, ওরকম পশম না, মানে কিছু পশম আছে কিছু নেই, একদম সেম ওরকমই সে আমাকে ব্যাখ্যা দিল। এবং যে সে যে যতক্ষণ দাঁড়িয়েছিল সে বলছে যে আমি যতক্ষণ তাকিয়েছিলাম ততক্ষণ দেখছি যে ক্রমশ তারা মানে ওনাকে গ্রাস করবে এরকম একটি মনোভাব, মানে হা করছে। উনি বললো যে নুহাস আমি যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে মনে করো যে আমি শেষ, আমাকে খেয়ে ফেলতো, ভ্যানিশ করে ফেলতো, এই জন্য আমি নেমে গেছি। তা আমি এটা শুনে আমি ভাবলাম হয়তো বা গল্প বলতে পারে, মজার মানুষ গল্প করতে পারে, তা আমি এই কথাটিকে পাত্তা দিইনি, চলে আসছি বাসায় চলে আসলাম। সেদিনই রাতে সন্ধ্যার পর থেকে আমার পরিবারের সকলেরই কেমন একটু ভয় ভয় অনুভূতি হচ্ছিল, কেন জানি জানি না, সবাই একটু ভয় ভয় লাগছিল। কারণ কি আমার ছোট বোন সে ওয়াশরুমে যাবে, তো সে আমাকে বলছে যে ভাইয়া আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। তো বাড়িতে যেহেতু কাজ চলছে তো ওয়াশরুমটি বাইরে, তো ওয়াশরুম থেকে যে মাটির ঘরটি তার পাশেই ওয়াশরুমটি তৈরি করা হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখলাম যে মাটির ঘরটি যেখানে ছিল, যেখানে মানে বোতলটি ভাঙা হয়েছে, সেখানে একটি মুরগি আমি আবিষ্কার করলাম। তা আমি বললাম যে এত রাতে এখানে মুরগি, কার আবার মুরগি, এখানে ছাড়া কেন, চোর টোর তো নিয়ে যেতে পারে। তো আমি মানে কাউকে যে বলবো যে এটা কার মুরগি ঘরে নেন, এটা বলবো আমি যে এক স্টেপ দিয়েছি, দেখি যে মুরগিটি লাফ দিয়ে দোতলা উঠে গেল। তো আমার একটি মাথায় এসেছে ভাই আছে, মুরগি কিন্তু উড়াল দিয়ে এত উপর উঠতে পারে না, হয়তো বা যদি উঠতে পারে যে একতলা, 10 ফিট বা 15 ফিট এরকম, কিন্তু ওইটা ছিল প্রায় 24 ফিটের একটি দালান, সেই দেয়ালটির উপরে উঠে গেছে এই জিনিসটা আমার খুব। তো আমি দেখছি, তো আমি যে এক স্টেপ বাড়াইছি সেটু উড়ে গেল, তো আমি আর ওই এক স্টেপ ব্যাক করছি। ব্যাক করার পর সে দেখলাম যে সে চোখের ভ্যানিশে সে 6তলায়, সেই দোতলা বাড়িটির পাশে একটি 6তলা বাড়ি রয়েছে, ওইখানে উঠে গেছে। তখন মানে আমি মানে বিশ্বাস করতে পারছি এগুলি আমার সাথে কি করছে। আমি দেখলাম যে সেটা একটা মহিলা, মধ্যবয়স্ক মহিলার স্ট্রাকচারে পরিণত হয়েছে, একটি শ্যাডো টাইপের ছিল, মানে যখন উঠছে তখন একটু শ্যাডো টাইপের, এবং উঠে একদম পরিপূর্ণ একটি মানুষের আকৃতিতে চলে এসছে। এবং যদি মহিলাটির ব্যাখ্যা দেই তাহলে মহিলাটি স্কার্ট পরা ছিল, মানে স্কার্ট টাইপের, মানে পেটিকোট বা এরকম কিছু বলে পরা ছিল, ব্লাউজ পরা ছিল, এবং মহিলাটি বিভৎস কালো, খুবই কালো, তার চোখগুলি জ্বল জ্বল করছিল একদম আগুনের গোলার মতো। আমি নিচ থেকে 6তলা থেকে আমার কিন্তু ওই দৃষ্টিতে দেখাটা মানে যায় না, কিন্তু আমি পুরো দেখছি মহিলাটিকে, মানে কিভাবে মহিলাটি কি স্ট্রাকচার, চোখগুলি খুবই জ্বলজ্বল করছিল, এবং তার জিবরাটা একটু বের হওয়া সেটিও খুব লাল, এবং সে ওইখান থেকে আমাকে নানা রকম ভঙ্গিমাতে ভয় দেখানোর চেষ্টা করছে। মহিলার হাতে একটি লাঠি ছিল এবং মানে খুবই বিবর্ষ। তারপর ভাইয়া যা হয় যে আমার ছোট বোন ওই বাথরুমে থাকা অবস্থায় কিন্তু এই ঘটনাটি ঘটে। তো আমার ছোট বোন ওয়াশরুম থেকে যখন বের হলো আমাকে বললো ভাইয়া, যখন ওর দিকে তাকিয়েছি তাকানোর পর আবার যখন 6তলার দিকে তাকালাম তখন দেখি আর কেউ নেই।
পুরো বিষয়টা শুধু আপনি দেখেছেন, ও কোনো কিছু
দেখেনি, আমি সেদিন আর কিছু আলোচনা করিনি বা কারোর সাথে যে হয়তো বা সবাই ভয় পাবে, আলোচনা করিনি।
পরবর্তী ভয় পাওয়ার মতোই ঘটনা ছিল। তো এই ছিল সেই ঘটনাটা, আপনার বাড়ি নিয়ে যে ঘটনাটা ছিল। তো নুহাস, অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে আমরা দুটো ঘটনা শুনলাম, এবং দুটো ঘটনাই অদ্ভুত প্রকৃতির, এবং বিড়াল নিয়ে যে ঘটনাটা আছে, আমি জানি যে অনেকেই আছে বিড়ালকে খুব ভালোবাসে এবং খুব আপন করে ফ্যামিলি মেম্বারদের মতো বিড়ালকে রাখছে। তো আমি জানি না তারা কি একটু বেশি মাত্রায় কি ভয় পাচ্ছে, তারাই ভালো বলতে পারবে। আমার মনে হয় না ওই ধরনের ভয়ের কিছু আছে, আর একটু সব ক্ষেত্রেই সাবধান থাকাটা মনে হয় বেটার, রাইট?
জি,
তো অনেক ধন্যবাদ নুহাস,
আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ,
তোমার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের আরো একটি বিরতির সময়, ডর শুনছেন আপনি আরজি কিপ্রিয়ার ডর সুমন ও রেহানের সাথে সাউন্ড এলোভান। আমাদের সঙ্গে আছে ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক। ডরে আপনাকে চাই আমরা, যদি মনে করেন আপনার জীবনে যে ঘটনা ঘটেছে তা ডরে বলার মতো, প্লিজ ফোন করুন আমাদেরকে। আপনার ফোনের অপেক্ষায় ডরের পুরো টিম জানিয়ে দিচ্ছে কি করতে হবে। ফোন করার পর যে ঘটনাটি ঘটেছিল খুব অল্প করে বলুন, মিনিট দুয়েকের মধ্যে, তারপর আপনার সেল নাম্বারটি দিয়ে দিন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। যে নাম্বারে ফোন করবেন 09613892892, ফোন করার পর ফোনের নির্দেশনাগুলো ভালো করে ফলো করুন। চার মিনিটের ছোট্ট একটা বিরতি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আরো একবার ওয়েলকাম করছি ডরে। আর যে কি প্রিয় রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বাই দ্য ওয়ে, আপনারা কি আমাদের ফেসবুকটাকে এই মুহূর্তে একবারের জন্য চোখ বুলিয়েছেন? চলে আসুন, ডরের ভিন্ন স্বাদ পেতে হলে ফেসবুকের ছবিটা একবারের জন্য হলেও দেখা দরকার। www.facebook.com/abcradioFM89.2। Back to the story again. Dor.
ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এবং কিছু কিছু ঘটনা তো আসলে সত্যি গাহিন করে দেওয়ার মতো ঘটনা আমরা পাচ্ছি। তো পরবর্তী ঘটনায় আমরা এবার যেতে চাই, পরবর্তী যিনি আছেন আমাদের সাথে তার ঘটনাতে যাবো এবার। তবে তার ঘটনায় যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু কিছু, অনেক বন্ধুদের অনেক কোয়ারিজ আছে আমার পেজে, অর্থাৎ আর জে সুমনের যে পেজটা রয়েছে www.facebook.com/rjsuman সুমন, ওই পেজের মধ্যে এসে অনেকেই আমি দেখতে পাচ্ছি ইনবক্সে প্রচুর ইনবক্স করেছে, এবং আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কাউকে না কিছু রিপ্লাই দেওয়ার জন্য, তাদের বিষয়গুলো ফুলফিল করার জন্য। স্টিল নাও আমার অনেকগুলো ইনবক্সে জমে গেছে। মোশারফ হোসেন নামে একজন ইনবক্স করেছেন বহুত মানে বেশ কিছুদিন আগে, এবং বলেছে যে উনি মানে ডরে আসতে চায়, এবং ওনার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। ধীরে ধীরে আপনাদের সাথে অবশ্যই ডর টিম যোগাযোগ করবে, আমি কথা দিচ্ছি। এবং মেহেদি হাসান জানতে চেয়েছে, তার একটা জানার বিষয় ছিল যে কেন গত এপিসোডের ডটটা এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। অফকোর্স আমরা এটা আমাদের যে টিম রয়েছে, টেকনিক্যাল টিম, আইটি বিভাগ রয়েছে, তাদেরকে আমরা বিষয়টা ইনফর্ম করব। আই হোপ যে তারা খুব দ্রুত একটা ইনিশিয়েটিভ নিবে এই ব্যাপারে। তারপরে হচ্ছে রাজদুল, ওমর ফারুক, ওসমান, অনেকেই ইনবক্স করে রেখেছেন আমাকে, অনেক তাদের বিষয় জানার ছিল। আমি প্রত্যেককে বলছি ধীরে ধীরে, কিন্তু এক এক করে, আমি এতগুলো নাম নিয়ে আসলে সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। আমি প্রত্যেককেই রিপ্লাই দিব এবং আপনাদের যেই জানার বিষয়গুলো আছে অবশ্যই আমি আপনাদেরকে সেগুলো জানাবো। এবং আপনার যদি ঘটনাটা ডরে আসার মতো হয়ে থাকে, অফকোর্স আপনিও একদিন আমাদের সাথে ডরের কোনো একটা জার্নিতে যোগ দিতে পারবেন। এবার আমরা আমাদের পরবর্তী অতিথির দিকে যাই। এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছে, প্রথমে একটু তার পরিচয়টা আমরা জেনে নেব। আপনার পরিচয়টা একটু জানি।
আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, দেশের বাড়ি সৈয়দপুর নিশামারি, বর্তমান ঠিকানা সোনিয়াতরা 24 ফুট।
ওকে, তো আমরা ঘটনার দিকে যাই। আমরা ডরকিমের কাছে শুনেছি আপনার কিছু ব্যক্তিগত কিছু ঘটনা আছে যেটা আপনি চেয়েছেন যে ডরকিমের সাথে শেয়ার করবেন। আপনার কি ঘটনা আমরা একটু শুনি।
আমার ঘটনা 8 বছর থেকেই,
মানে আপনার বয়স যখন
8 বছর তখন থেকেই ঠিক আমি।
কিরকম ঘটনা?
ঘটনা হলো মনে করেন আমার জীবনের ঘটনা নিয়ে মনে করেন।
কিরকম?
আমি 8 বছর বয়সে, আমি তখন ততটা বুঝতাম না, তো আমাদের সামনে বাঁশবাগান ছিল, ওই বাঁশবাগানের নিচে একটা তৃণমূলের কোনো গাছ ছিল, ওই গাছটাকে আমি শিকড় থেকে আমি তুলে ফেলি।
আচ্ছা,
তুলে ফেলার পরে তারপরে থেকে আমার একটা স্বপ্ন শুরু হয়ে যায়। আমি রাত্রেবেলা স্বপ্ন দেখি, বাঁশবাগানের সামনে যখন আসি তখন আমাকে একটা চুম্বক আকৃতি একটা আমার শরীরের মধ্যে প্রবাহ হয়, মানে আমাকে টানে। এরকম করতে 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 মাকে বললে, মা এরকম এরকম সমস্যা, তো বলে না এটা কিছু না। তারপরে আমি ঘুমের ঘরে আমি রাস্তায় বের হয়ে যাই। দরজা বন্ধ থাকে, আমি রাস্তায় শুয়ে থাকি। তো আশেপাশের লোক যখন রাস্তায় চলাফেরা করে তখন চিলেচিলি করে বাচ্চা কার বাচ্চা কার বাচ্চা কার, তো মা বাবা বাচ্চা না দেখে দরজা খুলে যায়। বলে
আপনি যখন ওইভাবে যেতেন, মানে আপনি কোনো
না, আমার কোনো সেন্স ছিল না, আমার আমার সেই সময় কোনো সেন্স থাকতো না।
রাস্তায় চলে যেতেন নাকি অন্য কোথাও?
না, শুধু রাস্তায় যেতাম আমি।
আমরা শুনেছিলাম যে রতিম বলেছিল যে আপনি মাঝে মাঝে নাকি রাতের বেলা গাছে উঠেও ঘুমাতেন।
হ্যাঁ, এটা পরের ধাপে আমার আছে।
আচ্ছা,
আমি গাছে ঘুমাতাম।
আমরা একটু সেই ঘটনার দিকে যাই তাহলে।
ওই রাস্তায় বরাবর মৌলানা সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়, মৌলানা সাহেব তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে 3 দিনের পরে তাবিজটা একা একাই আমার গলার থেকে হারাই দেয়। হারাই যাওয়ার পরে আবার মৌলানা সাহেবের আবার 1 সপ্তাহের মধ্যে যাওয়া হয়। এরকম সমস্যা, শরীরে তো তাবিজ থাকে না, মৌলানা সাহেব বাসায় এসে বাসা বাঁধিয়ে দেয়। বাঁধিয়ে দেওয়ার পরে সেই জিনিসটা আর হয় না। তারপরে কিছুদিন পরে আমি তো অত বুঝতাম না, ওই করতাম কি যে তাবিজগুলো বাঁধা ছিল ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিছিলাম।
আপনি নিজে?
আমি নিজে ফেলাই দিছি। মানে সেই সময় একটা ভাবিটা আলাদা ধরনের ছিল, আমি নিজে তাবিজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিছি। তো এক সময় দুপুরবেলা ওই বাঁশবাগানের সামনে একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছে একটা ডান পাশে একটা পেয়ারার ডাল ছোট দেখে, সারা গাছে পেয়ারা নেই, শুধু ওই গাছটাই, ওই ডালটাই একটা পেয়ারা ছিল, সুন্দর পেয়ারা। তো পেয়ারা আমি নিতে উপরে গাছে উপরে উঠছি, এখন পেয়ারার ডালে যখনই যত উঠি পেয়ারার ডাল তত বাইরে যায়। এরকম করতে করতে হঠাৎ ডান হাতে পেয়ারাটা ধরতে গিয়ে আমি পড়ে যাই, পড়ে যায় সেলসলেস হয়ে যায়। আমার কোনো ইয়া থাকে না, মাথাটা তো ফেটে যায়, কুয়ার পাশেই মাথাটা লাগিয়ে আমার ফেটে যায়, আমার কোনো চেঞ্জ থাকে না। তারপরে বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ব্যান্ডেজ করাই নিয়ে আসে। তারপরে আমরা গাছটা কেটে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে আমরা ওইখান থেকে চলে যাই অন্য জায়গায়। এরকম করতে করতে আমার নিম্ন 13-14 বছর বয়স চলে আসে। সে সময় আর একটা ওই ভাবটা আমার শরীরের মধ্যে চলে আসে,
মানে ওই যে ছোটবেলায় যেটা হতো,
ছোটবেলার ভাবটা সে সময় আমার আবার শরীরে চলে আসে,
সেই সমস্যাটা
চলে আসে। আমরা যে বাসায় আবার আসছি তার পাশাপাশি 2টা কবরস্থান, 4টা পুকুর, ওই পুকুরে মাছ দিয়ে রাস্তা আমাদের। তো ওইখান দিয়ে যাচ্তাম, তো এরকম করতে করতে আবার ওই একই স্বপ্নটা আমার শুরু হয়ে যায়। পুকুর পাড়ে একটা জাম গাছ ছিল, জাম গাছের মধ্যে মনে করেন এখন ওই বড় হওয়ার পরে আমি একা একাই চলে আসি, তখন আমার সেন্স থাকে, থাকার পরে আমি একা একাই চলে আসি, আমার তখন বাস হয়ে যায় গাছের মধ্যেই। ওই গাছের মধ্যেই আমি রাত থাকতাম, আবার সকালবেলা বাসা চলে আসতাম। আমার খাওয়া দাওয়া মনে করেন এই পুকুর পাড়ে সবসময় আমি দিনে 4-5 বার, এরকম হলো 10-12 আমি ওই পুকুরের মধ্যে গোসল করতাম। এরকম হতে হতে আবার মলি সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুরের কাছে। হুজুর বললো, বলে এরকম এরকম সমস্যা, তা একে বিবাহ করে দেবো। বলে না, এত ছোট বাচ্চা আমি কিভাবে বিবাহ দেবো, এটা কিভাবে সম্ভব? তো চলে আসার পরে মনে করেন এটা আমার 7 মাস পর্যন্ত আমার এই গাছের মধ্যে বাসা ছিল। কিছুদিন পরে আমার মনে করেন এই যে বিবাহ করে দিল, বিবাহ করার পরে আমার এই জিনিসটা তখন থেকেই শেষ হয়ে গেছে।
আর কোন ধরনের
ওইটা প্রবলেম হয়?
আমি জানি না, মানে এইটার আসলে অন্য কোনো, আমি জানি না এটা কি ভৌতিক কোনো প্রবলেম ছিল নাকি কোনো মেন্টাল কোনো কিছু প্রবলেম ছিল, আই ডোন্ট নো, বাট যে সলিউশনটা দেয়া হয়েছে আই থিঙ্ক এটা মোটেও একটা বেটার সলিউশন না। যেই বয়সে ওনার বিয়ের কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ ইলিগ্যাল একটা জিনিস, সরকারি ভাবে যেভাবেই বিবেচনা করা হোক, এই এইসে কিন্তু বাংলাদেশে কাউকে ছেলে হোক মেয়ে হোক বিয়ে দেয়া বিয়ে করানো অবৈধ একটা কাজ, যেটা আই থিঙ্ক সবার মাথায় রাখা উচিত। তো যাই হোক, এই ছিল আপনার প্রথম ঘটনা।
প্রথম ঘটনা,
এবার আমরা পরের ঘটনায় যাই।
পরের ঘটনা, আমার বিবাহ সংসার যখন আমার চলাকালীন, আমি সেতু ক্যান্টনমেন্টে আমি চাকরি করতাম, সিলাই লেভেলে, সুইং লেভেলে চাকরি, আমার 7 মাস বয়স। ওইখানে চাকরি করতে করতে এক সময় একদিন কাজ করতে করতে রাত 1:30-2টার মতন হয়ে গেছে, কাজ শেষ করে আমি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বের হলাম। বের হওয়ার পরে আস্তে আস্তে পাঁচ মাথা মোড়ে, আমাদের সৈতু শহরের পাঁচ মাথা মোড় আছে, ওইখানে একটা কালো বিড়াল আমার রাস্তা কেটে গেল। আমি ওসব জিনিসটা কুসংস্কার মনে করে আমি নিজের সাইকেল নিয়ে সোজা টান দিলাম। টান দেওয়ার 5 মিনিট পরে, লাইন চলে যাওয়ার পরে, আস্তে 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 নামে হাঁটা শুরু করলাম। হাঁটা, আমি চিন্তা করছি হাঁটে হাঁটে যাবো আবার দেরি হয়ে যাবে, এই জন্য আবার সাইকেলে পেডেল মারতে মারতে আমি যাচ্ছি। যেতে যেতে এক ড্রেনে আমি পড়ে দিই, আতঙ্কা পড়ে দিই। পড়ে যাওয়ার পরে আবার ওইখান থেকে উঠি, উঠার পরে আমি দেখলাম চেন টেন ছিঁড়ে গেছে। আস্তে আস্তে স্টেশনের দিকে আমি রওনা হলাম, মানে হাত মুখ ধোয়ার পরে আমি আবার রওনা দিলাম। গোলাহাট নামের এক জায়গা আছে, ঘোড়াঘাট গোলাঘাট, ওই জায়গার মধ্যে যেতে যেতে আতঙ্কা একটা বাতাস ঘূর্ণিঝড়ের মতন সামনে শুধু আমার ঘুরতেছে,
শুধু আপনার সামনে,
শুধু আমার সামনে,
আশেপাশে
আমার ডানেও কিছু নেই, বামে কিছু নেই, আর পিছনে তো আমি আর ভয় দেখতেছি না, শুধু সামনেই ঘুরতেছে। আমি চিন্তা করলাম, ওখানে খাড়ায় দাঁড়ায় গেলাম আমি 5 মিনিটের মতন। দাঁড়ায় যাওয়ার পরে আমি চিন্তা করলাম এটা তো ভালো জিনিস না, আমি মনে মনে সুরা পড়তেছি। আমি আবার বিসমিল্লাহ করে আমি সাইকেলে দাঁড়িয়ে দিলাম। যাতে যাতে সামনে একটা কালভার্ট পড়লো, কালভার্ট মনে হচ্ছে এমন উঁচু হলো, মনে হচ্ছে 10 হাত উঁচু হয়ে গেছে কালভার্ট, এরকম সমস্যা। সাইকেলে এত পেট্রোল মারি, সাইকেল আর সামনে আগাই না, সাইকেল টানতে টানতে মনে হয় যত পেডেল মারি সাইকেল আর সামনে যায় না। এরকম করতে করতে সামনের থেকে একটা ট্রাকের ফোকাস পড়ে আমার শরীরের মধ্যে, যখন ফোকাস পড়ে তো আমার শরীরটা একটু হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়ার পরে আমি কালভারটা একেবারে 1 মিনিটের মধ্যে পার হয়ে যাই।
মানে এর আগে মনে হচ্ছিল যে কোনো কিছু আপনার একটা টেনে
টেনে রাখছে, আমাকে টেনে রাখছে, হাত পা আমার টেনে রাখছে, আমার পাটা মনে করছে
প্যাডেলে চাপ দিতে,
প্যাডেলে চাপ দিতে দিচ্ছে না, এরকম একেবারে মনে করেন আমার শরীরটা বন্ধ করে রেখে দিচ্ছিল।
যখনই লাইট,
যখনই আমার লাইটের ফোকাসটা আমার শরীরের মধ্যে পড়লো, আমার শরীর একেবারে ছাড়ি দিল, মনে সবকিছু বাদ দিয়ে দিল একেবারে। আমি 1 মিনিটের মধ্যে আমি কালভারটা পার হয়ে গেলাম। যখন আমি কালভার্ট ট্র্যাক ঘুরে চলে গেল, যখন কালভার্ট পার হয়ে গেলাম, আমাকে ডাইরেক্ট বলতেছে রফিক তুই যা, তুই আজকে বাঁচে গেলি।
মানে কি এটা আপনি শুনতে পেলেন?
স্পষ্ট আমি শুনতে পারলাম।
আচ্ছা,
ওই কালভার্টে একটা শেওরা গাছ ছিল, ওই শেওরা গাছ থেকে এই আওয়াজটা বেঁচেছিল।
তারপরে কি বাসায় চলে যান?
আমি তারপরে বাসায় যাই, মাকে ডাকি, মা উঠলো, আমার ফ্যামিলি আমার মার কাছেই থাকতো রাত্রিবেলা। তো মা বললো, মা এরকম এরকম সমস্যা, বলে তুই কালকের থেকে রাত্রে আর বাড়ি ফিরবি না, তুই পারলে তুই সন্ধ্যার সময় বাড়ি ফিরবি, কাজ থাক, সমস্যা নেই কাজের। তারপর থেকে এটা চলে গেল। এটা পরে পরের দিন আবার চলে আসলাম, আমি ডিউটি স্যারকে বললাম, স্যার এরকম সমস্যা, আমি রাত্রে করে ডিউটি করতে পারবো না। বলছি ঠিক আছে, তোমার যদি
পর থেকে আপনার আর রাতে আসা লাগেনি এবং ওই ধরনের প্রবলেম আর করেননি?
এরপর থেকে আর আমি কোনো প্রবলেম পড়ে নেই, ইনশাল্লাহ আমি মোটামুটি এখন ভালো আছি।
তো অনেক ধন্যবাদ, আপনি সেই প্রবলেমে আর না পড়েন, পুরো ডক টিম সেটা চায়, আশা করি যারা শুনছে তারাও সেটা চায়। তো অনেক ধন্যবাদ যে আপনি আপনার ঘটনাগুলো এসে আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি 4 জন বন্ধুকে নিয়ে গত সপ্তাহে ঢাকার একটি বিশেষ জায়গায় আমরা ধারণ করেছি ডরের 86তম পর্ব। আমাদের সঙ্গে আছে ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক। 5 মিনিটের জন্য ছোট্ট আরেকটা বিরতির সময় হয়ে গেল। আপনি শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 2.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। পাঁচ মিনিট পর আরো একবার বলকাম ডরের শেষ বাণীর মতো, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের সঙ্গে আছে ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক। রাত গভীর হয়েছে, ককানা পাড়িয়ে আমি আরজে কিবরিয়া সরাসরি আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর,
ওকে, এক এক করে তো প্রত্যেকের ঘটনা শোনা হয়ে গেল এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকেই, ফয়সাল, রিপন, নুহাস এবং রফিক, আপনাদের এই চমৎকার সব ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ডরের শ্রোতা যারা রয়েছে আজকে, যারা এতক্ষণ ধরে এই ঘটনা শুনেছেন, বেশ উপভোগ করেছেন, জানি না কার কাছে কি মনে হয়েছে, তবে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ডর টিম সবসময় চেষ্টা করে থাকে ভ্যালিড রিজন যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরতে। এবং হয় না, অনেকে বলেন এটা কি সম্ভব, ওটা কি সম্ভব, এটা তো হতে পারে না, এটার কোনো লজিক নাই। আসলে যখন লজিক দিয়ে আপনি কোনো কিছু মেলাতে পারেন না, তখনই তো বিষয়টা আপনার কাছে অন্যরকম হয়ে ওঠে, অদ্ভুত হয়ে ওঠে, কখনো ভুতুড়ে হয়ে ওঠে। তো সেই ঘটনাগুলোকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে এই ঘটনাগুলোর মাধ্যমে এন্টারটেইন করার জন্য। ঘটনা কিন্তু আরো রয়েছে, এখনো শেষ হয়নি, এবং বুঝতেই পারছেন এতক্ষণে সবাই জেনে গেছেন আজকে আমি একাই রয়েছি। তবে যেই কথাটা আমি দিয়েছিলাম সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম, এক এক করে বলেছিলাম যে ঠিক পাঁচ নম্বর সিঁড়ি দিয়ে উঠেই, পাঁচতলায় উঠেই সেই রুমটাতে ঢুকবো, আমরা কিন্তু এখন সেই রুমটাতেই রয়েছে। এই রুম থেকেই ঘটনার সূত্রপাত হয়েছিল, তাও প্রায় 8 থেকে 10 বছর আগের ঘটনা। এই জায়গাটার লোকেশনটা একবারেই বলতে পারছি না, এত বেশি মাত্রায় রেস্ট্রিকশন রয়েছে। শুধু আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা জানি যে অনেকেই কিউরিয়াস রয়েছেন কোথায় কোথায়, এতক্ষণে নিশ্চয়ই ফেসবুকে SMS পাঠিয়ে লিখে ওয়াল ভরে ফেলছেন যে এই জায়গাটা কোথায়। তো আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই বাসাটা এমন একটা জায়গার পাশে অবস্থিত যে জায়গাটাতে ঢাকা শহরের মানুষ একটু রিল্যাক্স হওয়ার জন্য আসে অনেক সময়, বিশেষ করে রাতের বেলা খুব গরম থাকে এই জায়গাটা। শুনেছি যে অনেক বেশি মানুষের গ্যাদারিং বেড়ে যায় গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, খোলামেলা একটা জায়গা, এর বেশি আর কিছু বলছি না। শুধু এরকম একটা জায়গার পাশেই হচ্ছে এই বিল্ডিংটা, পাঁচতলা একটা বাড়ি। এই বাড়িটার ঠিক পাঁচতলাতে একটা চিলে কোঠার মতো রয়েছে, যেখানে তিনটে রুম রয়েছে, একটা ছোট রুম এবং দুটো মাঝারি সাইজের রুম রয়েছে। এবং আমরা যেই জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে ঠিক বেডরুমটাতে। বেডরুমটা এবং পাশের পুরো দুটো রুম গত 1 বছর ধরে ফাঁকা রয়েছে। এটার একটা ঘটনা রয়েছে, দুটো ঘটনা এই বাড়িটাতে ঘটে গেছে। তো সেই ঘটনাগুলো আমি একটু এবার বলতে চাই। আজ থেকে প্রায় 3-4 বছর আগে এই বাসাটাতে ছোট্ট একটা ফ্যামিলি বাসা ভাড়া নিয়েছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল, তাদের ছোট দুটো সন্তান ছিল। একটা সন্তানের মাত্র বয়স হয়তো 7-8 মাস বা বছর এরকম, আর একটা সন্তানের বয়স ছিল 4-5 বছর। এই বাড়ির যে গৃহিণী ছিল তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঘটনাটা এমন হয়েছিল, ছোট বাচ্চাটা যখন জন্ম হয় এর প্রায় 6 মাস পর থেকে ঘটনা সূত্রপাত হয়। একদিন দিনের বেলা যখন বাচ্চাটা শুয়েছিল, হঠাৎ করে গৃহিণী যিনি ছিলেন তিনি পাশের কিচেনে কাজ করছিলেন, কিচেন থেকে একবার জাস্ট এক ঝলক বাচ্চাটাকে দেখার জন্য আসছিল। হঠাৎ করে মনে হলো এই ছোট বাচ্চাটা হয়তো কারো সাথে ইশারায় আঙুল দিয়ে কোনো কিছু দেখাচ্ছে এবং হাসছে, একটু অদ্ভুত মনে হয়েছে। কিন্তু পরক্ষণে মনে হচ্ছে ছোট বাচ্চারা তো এটা করেই থাকে, এদিক সেদিক তাকায়, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। সে আবার কিছু একটা কাজে যখন এখানে এসছে তখনই দেখে বাচ্চাটা যে জায়গাতে ছিল, যে বালিশ দিয়ে যেভাবে শুয়ে রেখেছিল, বাচ্চাদেরকে কিন্তু বালিশ দিয়ে চতুর্দিকে খুব ঘিরে রাখা হয়, ওটা এমন একটা পজিশনে সে আরেকটু দূরে চলে গেছে, মনে হচ্ছে কেউ বিছানাটাকে আরেকটু সামনে সরিয়ে দিয়েছে। এবং এটা একটু খটকা লাগে যে যেই বাসাতে কেউ থাকার কথা না, আর যে ছোট বাচ্চাটা আছে সেও তার সামনে খেলাধুলা করছে, সো সেও এখানে আসেনি, তাহলে কে এই ঘটনাটা ঘটছে। প্রথমে একটু খটকা লাগে, তারপর ওই দিন যায়, ওই দিন আর কিছু হয়নি। তাদের বিছানাটা ছিল জানালার পাশে এবং একটু গরমের দিন ছিল, জানালাটা কিছুটা খোলা রেখেছিল এবং বাচ্চাটা তার পাশেই ছিল। তো রাতের বেলা হঠাৎ উনি টের পেল যে বাচ্চাটাকে যে বিছানায় শোয়ানো হয়েছে, বিছানাটা কেন জানি তার হাতের নিচ থেকে সরে যাচ্ছে, এতে করে ঘুম ভেঙে যায়। দেখে যে না কিছুই না, সো আবার ঘুমিয়ে আছে, পাশে তার হাজবেন্ডও রয়েছে, কাউকে কিছুই বলেনি। কিন্তু কিছুক্ষণ পর এমন ভাবে মনে হলো যে না, এবার বিছানাটা মনে হয় কেউ টেনে নিয়ে যাচ্ছে, এবং হঠাৎ করে উনি চোখ মেলে ফেলেছে। এবং যখনই চোখ মেলেছে ঠিক তখনই এই বিছানা বরাবর যে জানালাটা রয়েছে, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা যেখানটায় বসেছেন ঠিক আপনাদের মাথার পেছনে যে জানালাটা, এখানটাতেই একটা বিছানা ছিল, এই বিছানা বরাবরই জানালাটা, এবং এই জানালাটা পুরোটা খোলা, এবং জানালার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে, এবং জানালার গ্রিলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে বিছানাটা আস্তে আস্তে টেনে নিচ্ছে। মানে এটা দেখেই বেশ চিৎকার করে ওঠে, এবং চিৎকারের সাথে সাথে তার হাজবেন্ডও ঘুম থেকে জেগে যায়। মানে লাইট টাইট জ্বালিয়ে পুরো ভালো করে দেখে নেওয়া হয়, না কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই পাশ দিয়ে জানালাটা, এখান দিয়ে আর কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই, একদম ফাঁকা জায়গা, কোনো স্বাভাবিক মানুষ উঠে আসার মতো কোনো কিছুই নেই যে এখানে কোনো একটা স্বাভাবিক মানুষ এসে কিছু করতে পারবে। এবং সবচেয়ে মহিলার ভাষ্য হচ্ছে যেই অবয়বটা উনি দেখেছেন, খুবই ভয়ঙ্কর একটা বিকৃত একটা অবয়ব, এই অবয়বটা তার চেহারাটা মনের ভেতরে গেঁথে গেছে। তো এর পর থেকেই উনি হঠাৎ হঠাৎ দেখতে পায় যে বাসার এখানে কেউ দাঁড়িয়ে আছে, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এবং তার বাচ্চাকে কেউ নিয়ে যাচ্ছে। অলওয়েজ এই ভয় তাকে পেয়ে বসে, এবং এই ভয় থেকে একটা পর্যায়ে দেখা গেছে ওনার মধ্যে অ্যাবনর্মাল কিছু শুরু হয়ে গেছে। এভাবে যে গৃহিণী রয়েছে এখানকার, অর্থাৎ কর্তৃ এই বাসার, দুটো বাচ্চার মা, উনি ধীরে ধীরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে থাকতে থাকে, এবং উনি সবসময় দেখতে পায় যে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা সময় মনে তো উনার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য কে যেন সবসময় ফোর্স করছে। একটা পর্যায়ে দেখা যায় সে নিজেই বাচ্চার জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। যেই জিনিসটা বাচ্চাটাকে নিয়ে যেতে যেত, ঠিক এমনই একটা সোল বা এমনই একটা অপশক্তি বলা যায়, মানে সেটা তার মাঝেই ভর করে ফেলে, এবং সে যে এই বাচ্চাটার মা, এই জ্ঞানটা তখন আর তার মাঝে থাকে না। এমন হচ্ছে সেই মনে এখান থেকে বাচ্চাটাকে চুরি করে কোথাও দূরে নিয়ে চলে যেতে চাইছে। এই পরিস্থিতিতে আস্তে আস্তে পুরো ফ্যামিলিটার অবস্থা মানে খুবই বাজে অবস্থায় পৌঁছে যায় ফ্যামিলিটা। তো একটা পর্যায়ে তারা বিভিন্ন ধরনের হুজুর বা এদের শরণাপন্ন হয়, এবং সেখান থেকে কারো পরামর্শে তারা এই বাসাটা ছেড়ে, এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। ইভেন আমি যতটুকু শুনেছি ওই ফ্যামিলিটা নাকি প্রায় 5-6 মাসের জন্য ঢাকা শহর থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে কতটুকু সুস্থ রয়েছে, যতটুকু শুনেছি মোটামুটি নাকি সুস্থ হয়েছেন, যে মহিলাটা এখানে অসুস্থ হয়ে গিয়েছিল। তো এখন কি অবস্থা এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাও জানে না। তবে এরপরে আরো একটা ঘটনা ঘটে, আরো একটা ফ্যামিলি এখানে আসে। সর্বশেষ যে ফ্যামিলিটা এই বাসায় ছিল ওখানে একটা বাচ্চা ছিল, এবং এই বাচ্চাটা শুরুতে বেশ নর্মাল একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা ছিল। তো একটা পর্যায়ে দেখা যায় বাবা মা খেয়াল করছে অদ্ভুত ভাবে, ছেলেটা রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠেন হঠাৎ চিৎকার চেঁচামেচি করে। তো এটা কিন্তু অনেক বাচ্চাদের একটা নর্মাল স্বভাব, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো প্রথম দিকে তারা এটা পাত্তা দেয়নি, পরবর্তীতে যখন এটা ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে তারা এটা ডাক্তারের শরণাপন্ন হয়। তো ডাক্তারও কিছু চিকিৎসা করার চেষ্টা করেছে, কিন্তু দেখছে যে একটা পর্যায়ে সে আর এটা ওভারকাম করছে না। এটা তারা মোটামুটি ইউজ টু হয়ে গিয়েছিল, কিন্তু প্রায় কয়েক মাস পর এমন একটা পর্যায়ে চলে যায় তখন তারা ভয় পেয়ে যায়। একদিন যখন হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, তারা খেয়াল করছে পাশের বিছানায় তাদের বাচ্চাটা ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলছে, একদম ফ্রিকোয়েন্ট কথা বলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই রুমে তখন এই তিনটা মানুষ ছাড়া কেউ নেই, কিন্তু বাচ্চাটা অনর্গল কথা বলে যাচ্ছে। এবং মনে হচ্ছে যে বাচ্চাটা যখন কথা বলছে আশেপাশের সমস্ত দুনিয়ার সবকিছু সে ভুলে গেছে, কারোর সাথে গভীর কনভারসেশন চলছে। এটা দেখে তার বাবা মা খুবই ঘাবড়ে যায়, এবং এই ঘটনাটাও ধীরে ধীরে ফ্রিকোয়েন্ট ঘটতে থাকে। কথা বলতে বলতে একটা পর্যায়ে সে ঘর দরজার দিকে চলে যায় এবং দরজা খুলে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ঠিক তারাও একটা পর্যায়ে এই বাসাটা ছেড়ে দেয় এবং এই বাসাটা ছেড়ে দেওয়ার পর কি হয়েছে এই বাসার মানুষজন সেই খোঁজটা তাদের জানানি এবং আমরাও জানতে পারিনি। এরপর থেকে মোটামুটি বাসাটা এরকম অবস্থায় রয়েছে এবং এখনো পর্যন্ত বাসাটা কিন্তু ভাড়া হয়নি। তো বাড়িওয়ালা যারা রয়েছে তারা চেষ্টা করছে ভাড়া দেওয়ার জন্য, তবে কখনো কখনো তারা আবার ভয়ও পেয়ে যাচ্ছে যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে তাদের উপর না আবার কোনো ধরনের ইম্প্যাক্ট আসে। তো সেজন্য তারা এখানে অনেক হুজুর নিয়ে এসেছে, মিলাদ পড়িয়েছে, তারপরে এখন তারা চিন্তা ভাবনা করছে যদি কোনো ভাড়াটিয়া পাওয়া যায়, তবে দেওয়ার আগে তারা পুরো বিষয়টা সিকিউর করার একটা চিন্তা ভাবনা করছে। দ্যাটস ওয়াই তারা আমাদেরকে আরো বেশি মাত্রায় রিকোয়েস্ট করেছে, একত্রে আদেশও করেছে এই ঠিকানাটার বিন্দু মাত্র যেন কেউ বুঝতে না পারে। তো এই ছিল মোটামুটি এই বাসাটার ঘটনা। আসলে ডর টিমের নির্ধারিত গন্তব্য এটা ছিল না, হুট করেই আমরা প্রায় কিন্তু মাঝে মাঝে এমন কিছু জায়গা পেয়ে যাই আমরা আমাদের গন্তব্য চেঞ্জ করে নতুন গন্তব্যে চলে যাই, এই ক্ষেত্রেও সেটাই ঘটেছে। যাই হোক, সো এই ছিল এই বাসাটার ঘটনা, যে জন্য আপনাদের প্রত্যেককে এখানে নিয়ে আসা হয়েছে। যাই হোক, যে বাসার যে ঘটনা এবং যেরকম দেখেছেন আপনারা কিছুটা হলো আজ করতে পেরেছেন। শ্রোতা যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করেছি পুরো ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার মাধ্যমে বাসার পরিবেশটা আপনাদের সামনে ফুটিয়ে ধরা যায় কিনা। তো যাই হোক, এই তো ছিল বাসার ঘটনা। এবার অন্য ভিন্ন প্রসঙ্গে একটু চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন ধরে আমি আমার ফেসবুক পেজে, যেটা www.facebook.com/rjsuman SUMAN, এখানে আপনাদের অনেক সাড়া পাচ্ছি। এখানে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে এবং আমি চেষ্টা করছি তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার জন্য, এবং আমরা সেই সাথে মেইলেও রেসপন্স পাচ্ছি, সেখানেও আমি চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। সো আমি একটা ঘটনা ছোট্ট করে একটু বলতে চাই আপনাদের সাথে। আমরা একটা বাসায় এসেছি, বাসা নিয়ে আজকে ঘটনাটা শুনলেন ঢাকা শহরে, দেশের বাইরের একটা ঘটনা আজকে বলছি আপনাদেরকে। আমি কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, সেটা হচ্ছে ওয়াশিংটনে একটা বাসা রয়েছে, যেই ঘটনাটা বলছি 1900 সালের শুরুর দিকের কথা। সেই বাড়িটা হচ্ছে মেন রেসে ক্যাসল নামে সেটা পরিচিত, অনেকটাই অনেকে খুঁজলে হয়তো পেয়েও যেতে পারেন। এই বাড়িটা নির্মিত হয়েছিল 1900 সালের শুরুর দিকে এবং এক দম্পতি রয়েছে যারা এই বাড়িটা কেনে এবং একটা সময় তারা শিফট হয়ে আসে এই বাড়িতে থাকার জন্য, যেহেতু তারা খুব পছন্দ করে শখ করে এই বাড়িটা কিনেছে। যে দম্পতি থাকতে শুরু করে একজনের লিসা এবং রিগান নামে একজন দম্পতি ছিল, তারা বেশ কয়েকটা বছর বেশ ভালোভাবে কাটায় এই বাড়িতে। কিন্তু একটা পর্যায়ে প্রায় বেশ কিছু বছর থাকার পর হাজবেন্ড অর্থাৎ রিগান হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যায়, এবং যখন মারা যায় লিসা অনেকটাই একা হয়ে যায় এবং লিসা সিদ্ধান্ত নেয় এই বাড়িটা তার হাজবেন্ডের স্মৃতি বিজড়িত রয়েছে এবং এই স্মৃতিগুলো তাকে সবসময় একটা অন্যরকম অ্যাবনর্মাল করে তোলে এবং সে একা থাকতে ইচ্ছে হচ্ছিল না তার। তো সে এটা ডিজাইনটা চেঞ্জ করে কিছুটা, আবার অন্যরকম করে কিছুদিন থাকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার আর মন টিকছে না এখানে। তো একটা পর্যায়ে বিক্রি করে দেয়া হয়, সেই কর্তৃপক্ষ এটাকে কনভার্ট করে হোটেলে, এবং হোটেলটা যাত্রা শুরু করে প্রায় 1968 সালের দিক থেকে। এই হোটেলটা যখন শুরু হয় যাত্রা, ঠিক তারপর থেকেই কিন্তু এখানে অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। অদ্ভুত ঘটনাগুলো আবার পুরো হোটেলটাতে ঘটে না, কিছু কিছু রুম রয়েছে সেই রুমগুলোতে এটা ঘটে থাকে। রুম নাম্বার হচ্ছে 302, 308 এবং 306। এই রুমগুলোতে যারা ওঠে এবং থাকে তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ তারা দায়ের করেছেন, যে এই রুমগুলোতে তারা রাতের বেলা এবং কি দিনের বেলাতেও মাঝে মাঝে বিভিন্ন ধরনের অদ্ভুত কোনো কিছু অ্যাক্টিভিটিস টের পায়। ইভেন রাতের বেলা ওরা শুয়ে আছে, তাদের মনে হচ্ছে রুমের মধ্যে কেউ যেন হাঁটাহাঁটি করছে, এবং দেখা গেছে যে তারা কোনো একটা চেয়ার জানালার পাশে বা বারান্দায় রেখেছে, এবং তারা যখন বাইরে গিয়েছে বাইরে থেকে এসে দেখছে যে চেয়ারটা সেই জায়গাতে নেই, অন্য একটা জায়গায় চেয়ারটা চলে গেছে। এবং ফ্রিকোয়েন্টলি এই ঘটনা ঘটছে, তাদের সুবিধার জন্য কোনো কিছু চেঞ্জ করে ডেকোরেশন তারা একটা জায়গায় রেখেছে, কিন্তু দেখা গেছে এই জিনিসটা আবার তাদের অজান্তে ঠিক আগের জায়গাতে চলে আসছে। কেউ কেউ কর্তৃপক্ষের কাছে এমনও অভিযোগ করেছে রাতের বেলা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে এখান থেকে এবং ঘুমের ঘোরে অনেকে বিভিন্ন ধরনের ক্ষতের চিহ্ন পর্যন্ত কর্তৃপক্ষকে দেখিয়েছে। তারপর থেকেই কর্তৃপক্ষ এই রুমগুলোতে ভাড়া দেওয়ার আগে একটা নোটিশ ঝুলিয়ে দেয় এবং প্রত্যেক অতিথিরা যখন ভাড়া নিতে আসে তাদেরকে এই রুম তিনটার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়। এরপরে জেনে শুনে যদি কেউ নিতে চায় তাহলেই তারা এই রুমগুলো দিতে পারে। সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হচ্ছে কি, এই তিনটা রুম যেই জায়গাটাতে হচ্ছে তৈরি করা হয়েছে, একটা সময় যেই রিগান আর রিসা দম্পতি যখন থাকতো তাদের যে বেডরুম ছিল এই বেডরুমের উপরেই এই রুমগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ বেডরুমের কিছু কিছু অংশ এখানে রয়েছে এবং কিছু কিছু জায়গা এর মধ্যে পড়েছে যেখানে হচ্ছে রিগান থাকতে খুব পছন্দ করতেন এবং যে জায়গাগুলো খুব তার প্রিয় ছিল সেই জায়গাগুলো এই রুমগুলোর মধ্যে পড়েছে। এবং ধারণা করা হয় এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে হয়তো বাড়ির মালিক রিগানের কোনো না কোনো উপস্থিতি রয়েছে। তো এখনো পর্যন্ত এটা এমনই পর্যায়ে রয়েছে এবং এখনো পর্যন্ত এটা প্রত্যেককে জানিয়ে করা হয়। এই রুমগুলো অনেকেই রয়েছে যারা খুব বেশি কিউরিয়াস এইসব ব্যাপারে, খুব বেশি থ্রিল পছন্দ করে, অনেকে ইচ্ছে করে এই রুমগুলোতে থাকে এবং এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপরও কর্তৃপক্ষ অনেকটা সাবধান থাকার চেষ্টা করে যে এখানে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না যায়। তো এই ঘটনাটা দিয়েই আজকের মতো আমরা ডরটা র‍্যাপ আপ করতে চাই এবং র‍্যাপ আপ করার আগে আপনাদের প্রত্যেককে একটু বলতে চাই, ডরের জার্নিতে কিন্তু আপনাদের প্রত্যেকের আসার সুযোগ রয়েছে। আপনারা চাইলেই আসতে পারেন। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফোন করতে হবে যে নাম্বারটা বলা হয়ে থাকে ডর শুরু হওয়ার শুরুতে, অথবা আপনি চলে আসতে পারেন আর যে সুমনের ফ্যান পেজে। ফেসবুকের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/rjsuman। এখানে আসলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন অথবা এখানে এসে লাইক দিয়ে আপনি আপডেট থাকতে পারেন ডরের সমস্ত কিছুর সাথে। হোপসো আপনার ঘটনা যদি ডরে প্রচারযোগ্য হয়ে থাকে নেক্সট জার্নিতে আপনি আমাদের সাথে চলে আসতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি এবং আরো একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রাত জেগে ডরের সাথে থাকার জন্য। এবং কথা দিচ্ছি সামনের বৃহস্পতিবার কোনো একটা হন্টেড জায়গা থেকে আপনাদের সাথে সুমন আবার যোগ দিবে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ করছি আজকের মতো ডর। বৈশাখের আরো একবার শুভেচ্ছা, শুভ নববর্ষ জানিয়ে আজকের মতো আমি আরজেদি দিয়া ডর থেকে বিদায় নিচ্ছি। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আরো একবার আপনার দরজায় কড়া নাড়ব। অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ডর মানে ভয়।
FM 89.2